This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ জীবনে আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনার সঙ্গে এবং আমি থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর গানের বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমি আবার আর একটা বার তোমার প্রেমে পড়তে চাইছি। প্রেম এমন একটা জিনিস যে যাকে আপনি ভালোবাসেন প্রতিদিনই মনে হবে যে তাকে আপনি নতুন ভাবে আবার ভালোবাসেন, ঠিক বলেছি নাকি? আর বন্ধুরা, এই মুহূর্তে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ এবং অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এবং 16260 তো আছে। প্রথমে লিখুন আপনার নাম, আপনার মনের যত কথা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, www.facebook.com/thakafm90.4 এ গেলে আপনি দেখতে পারবেন যে আজকের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু সুজানা এবং হৃদয় খানের একটি ছবি পোস্ট করা হয়েছে এবং যে পোস্টে আমরা দিয়েছি সেই পোস্টটা লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আর অবশ্যই আপনার মনে না বলা যত কথা আছে তাও কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন। আর অলরেডি অনেকে ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে না একদম প্রথম যে কমেন্ট করেছেন তার নাম হচ্ছে এমডি সালাউদ্দিন আয়ুবি, অনেক অনেক ধন্যবাদ। তিনি লিখেছেন, কেমন আছো? অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং আপনি অনেকদিন পর আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, জেনে অনেক ভালো লাগলো। কিন্তু রেগুলার কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন বন্ধু। ডিডিজি রুবেল আছেন আমাদের সঙ্গে, আরও আছেন মেহেদি হাসান রানা, তিনি পুঠিয়া থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। সাইমুন আহমেদ সাইদুল আছেন আমাদের সঙ্গে মকসুব চাঁদপুর থেকে, তার মনটা খুবই খারাপ কারণ তিনি তার দুইজন ফ্রেন্ডকে খুব বেশি মিস করছেন, তার নাম হচ্ছে হাসান এবং নিপা। একটা কাজ করুন, এখনই ফোনটা হাতে নিন এবং তাদের দুজনকে ফোন দিয়ে দিন, অথবা আপনি একটা কাজ করতে পারেন তাদেরকে এসএমএস অথবা ফেসবুকে একটি তাদেরকে এসএমএস করে দিতে পারেন, যে কোনো একটা কিছু তো করতেই পারেন। আর এখন মিস করলে যে ভালোবাসার মানুষটিকে অথবা বন্ধুকে, যাকেই মিস করুন না কেন, এমন নয় যে জানানো যাবে না, অবশ্যই আপনি জানিয়ে দিতে পারেন আপনার সেই মুহূর্তগুলোর কথা। সাইমন আহমেদ সাইদুল আছেন আমাদের সঙ্গে, শেখ তানভীর আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি উর্মিকে অনেক ভালোবাসে কিন্তু উর্মি বুঝতে চেষ্টা করছে না এবং তার সাথে ব্রেকআপ করে দিয়েছে, কথা বলছে না, এখন তিনি কি করবে? আর উর্মিকে বলে দিতে যে আই লাভ ইউ উর্মি। শেখ তানভীর আহমেদ, আপনাকে যেটা আমি বলতে পারি, আসলে ব্রেকআপ কেন করেছে তার কারণটা আগে বের করুন, তাকে জিজ্ঞেস করুন যে কেন তুমি এই কাজটি করলে, আর তারপর যদি মনে হয় যে ভুলটা আপনারই, স্বীকার করে নিবেন, দেখুন সে কি বলে। আর এখন আমার যা মনে হয় যে ব্রেকআপের অন্যতম কারণ, ইদানিংকার রিলেশনগুলোর ব্রেকআপের অন্যতম কারণ হচ্ছে ব্যস্ততা। সবাই এত বেশি পরিমাণ ব্যস্ত থাকে, ভালোবাসার মানুষটা অথবা পরিবারের যারা আছে তাদেরকেও টাইম দিতে পারে না, এই জিনিসটি যেন না হয় তাহলে কিন্তু সব সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে শুধু ব্যস্ততার কারণে। যত ব্যস্ততায় থাকুক না কেন, একটু ভালোবাসা মানুষটি একটু সময় দিন, একটু টাইম করে তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন, অথবা ফোন দিতে না পারলে এসএমএস করুন যে কি করছো, খেয়েছো কিনা, অথবা এই মুহূর্তে কেমন আছো, অবশ্যই কিন্তু এই কাজটি করতে পারেন। আর আপনার এই ছোট্ট এসএমএসটি কিন্তু তার অনেক বেশি ভালো লাগবে। আর ফ্যামিলির জন্য যা করতে পারেন, ফ্যামিলিতেও এরকম হয় যে ব্যস্ত থাকে সবাই, পরিবারের কাউকে টাইম দিতে পারে না, রাতে যখন আপনি বাসায় ফিরবেন তখন অবশ্যই ফ্যামিলিকে টাইম দিবেন, ভালো মন্দ যা কিছু হয়েছে কেন সবকিছু কিন্তু শেয়ার করবেন ফ্যামিলির সবার সঙ্গে, আশা করছি ভালো লাগবে। এবং এই ব্যস্ততা জিনিসটা কিন্তু খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে, যেহেতু ব্যস্ত থাকা ভালো, ব্যস্ত থাকতে হয় সবাইকে কোনো না কোনো কাজে, কিন্তু তারপরও ফ্যামিলি এবং ভালোবাসার মানুষটি, তার জন্য অবশ্যই সময় বের করতে হবে আপনার জন্য। আশিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি রিজভিকে ভালোবাসেন আর জানিয়ে দিতে বলেছে, অবশ্যই জানিয়ে দিলাম আশিকুল ইসলাম, আপনি রিজভিকে অনেক ভালোবাসেন। আর বন্ধুরা, যারা ভালোবাসার বাংলাদেশে হট সেটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু শেয়ার করবেন, কিন্তু তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তা হলো এসএমএস করতে হবে। সো একদম দেরি করবেন না, এখনই সেলফোনটি হাতে নিন, হাতে নিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমি আবারও বলছি, লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ। আর আজকের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু সুজানা এবং পরবর্তী সকল তথ্য জানতে আপনি ভিজিট করুন যে লিঙ্কটি দেওয়া আছে www.facebook.com/guruehtesham এই পেজটিতে। এখানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি পরবর্তী সকল আপডেট গুলো পেয়ে যাচ্ছেন। সো একদমই দেরি করবেন না, অবশ্যই অবশ্যই কিন্তু আপডেটেড থাকবেন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর তো ফিরছি, কিন্তু আপনার যত না বলা কথা আছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, আমি আছি আপনারই অপেক্ষায়। সো একদমই দেরি করবেন না, সঙ্গে থাকুন। আর ইদানিং যা হয় যে হঠাৎ হঠাৎ বৃষ্টি এসে পড়ে, কখন বৃষ্টি আসবে এই সকাল দুপুর রাত পুরো টাইম টেবল নাই, বৃষ্টি হঠাৎ করে এসে পড়লো জিনিসটা আমার কাছে মাঝে মধ্যে অনেক বেশি ভালো লাগে, মাঝে মধ্যে একটু খারাপই লাগে। সো আমাদের সঙ্গে থাকুন, ফিরছি। বিশেষ ইমা রয়েছে আপনাদের সঙ্গে এবং থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। এবং বন্ধুরা, আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথিবন্ধু সুজানা, হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। জানা অজানা অনেক তথ্য কিন্তু আজকে আমরা জানতে পারবো। সো অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং একটি মুহূর্ত কিন্তু মিস করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আর বন্ধুরা, যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন এবং যারা ফেসবুকে কানেক্টেড হননি, তাদেরকে বলছি অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/ঢাকা FM 90.4 এ। আর অলরেডি অনেকে কানেক্টেড হয়ে গিয়েছেন। খন্দকার তানভীর রাজ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি একটু প্রবলেমে আছেন, তার জন্য দোয়া করতে বলেছেন। অবশ্যই অনেক অনেক দোয়া রইল আপনার জন্য এবং সবার জন্য সবসময় অনেক বেশি দোয়া থাকে যেন যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। প্রবলেমে থাকলে আসলে কিছুই ভালো লাগে না। সো আশা করছি খুব তাড়াতাড়ি সবকিছু ওকে হয়ে যাবে। আসফিয়া জাহান আরজু আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সৈকত ভুইয়া আছেন আমাদের সঙ্গে, তার মনটা আজকে ভীষণ খারাপ। আর আমাদের সঙ্গে আছেন আসন্ন HM হৃদয় আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে জুয়েল রানা, হার্ট বয় প্রীতম আছেন আমাদের সঙ্গে, তিনি প্রথম আমাদেরকে শুনছেন, অনেকদিন পর শুনছেন, ভালো লাগছে। অনব আকাশ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে SP সিফাত পাটোয়ারি আছেন, গুরুকে সালাম জানিয়েছেন। অবশ্যই আমি গুরুকে আপনার এই সুন্দর এসএমএসটি পৌঁছে দিব এবং সালামটি অবশ্যই পৌঁছে দিব। আরিফা আঁকি আছেন আমাদের সঙ্গে, হাবিবের গানটি প্লে করার জন্য থ্যাংকস জানিয়েছেন, তার খুব পছন্দের গান। আসলে কিছু কিছু গান থাকে সবার খুব বেশি পছন্দের, আর সবার পছন্দ নিয়েই তো ভালোবাসার বাংলাদেশ। আমাদের সঙ্গে আরো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি SP সিফাত পাটোয়ারি, রতন আহমেদ আছেন আমাদের সঙ্গে, শিমুল খান আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ফেসবুকে। আর বন্ধুরা, পরবর্তী সকল তথ্য জানতে কিন্তু আপনি এই লিঙ্কে কানেক্টেড থাকবেন, www.facebook.com/guruehtesham। এই লিঙ্কটিতে ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পরবর্তী সকল আপডেট। সো আপডেটেড থাকতে সবাই অনেক বেশি পছন্দ করে, আপনিও পছন্দ করেন অবশ্যই, কিন্তু আপডেটেড থাকবেন আপনি। আর বন্ধু, 1620 তে কিন্তু আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আর বন্ধুরা, যারা ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি কাজটি করতে পারেন, কিন্তু তার জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। সো দেরি না করে এখন SMS টি পাঠিয়ে দিন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে, www.facebook.com/ঢাকা FM 90.4 এ। আর বন্ধুরা, বারবার করেই জানিয়ে দিচ্ছি আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু সুজানা আর হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা, সো আজকে আমরা শুনবো তার জীবনের গল্প এবং জানা অজানা অনেক তথ্য কিন্তু আজকে আমরা জানতে পারছি, যে সুযোগটি কিন্তু সবসময়ই হয় না। সো বন্ধু অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আর এই মুহূর্তে যারা আছেন আমাদের সঙ্গে, SP শাকিল আছেন আমাদের সঙ্গে, MD ফখরুল ইসলাম মানিক আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ জুয়েল আছেন আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে, অনেক ভালো লাগলো এত দূর থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য। ফরহাদ মোল্লা সুখপাখি আছেন আমাদের সঙ্গে, আরও আছেন তারেক মাহমুদ আরএস, MD আরিফুল ইসলাম আছেন, আকলিমা আঁখি আছেন আমাদের সঙ্গে, তার তিনি লিখেছেন প্লে করা সবগুলো গানই অনেক নাইস, থ্যাংক ইউ, আর অনেক ওয়েলকাম আপনাকে আকলিমা আপনার সুন্দর কমেন্টের জন্য। মিয়া গুরু আছেন আমাদের সঙ্গে, ফারহানা আক্তার সুমি আছেন, রাশিদুল ইসলাম রহিম আছেন আমাদের সঙ্গে, তিনি কাকে যেন মিস করছেন, যাকে মিস করুন না কেন, অবশ্যই কিন্তু ভালোবাসার মানুষটিকে মিস করলে এখনই তাকে SMS অথবা একটি কমেন্ট অথবা যা কিছু আপনার ইচ্ছা করে এখনই করে ফেলতে পারেন। আর বন্ধু, এই মুহূর্তে চলে যাচ্ছে গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
Thank you. জীবনে বেছে স্বপ্ন কবু কোথাও যাওয়া যাবে না বন্ধু, আর বৈশাখ কিন্তু চলে আসছে,
আপনার যত প্ল্যান আছে আমাদেরকে জানাতে পারেন এবং ভালোবাসা মানুষটিকে নিয়ে কিন্তু ঘুরতেও যেতে পারেন বৈশাখে, সবকিছুই কিন্তু করতে পারেন। কি করছেন না করছেন অবশ্যই আমাদেরকে জানাবেন ফেসবুকে www.facebook.com/FM90.4 এবং 16260 তো আছে। আর বন্ধুরা যারা ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কাজটি করতে পারেন। তার জন্য ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে, একদম দেরি করবেন না। SMS করুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। ইউনুস মিয়া আছেন আমাদের সঙ্গে, তিনি পপিকে বলে দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে, পপি আমি তোমাকে অনেক ভালোবাসি। ইউনুস মিয়া কথাটি আপনি বললে কি আরো বেশি ভালো হতো না? আমি তো বলে দিয়েছি, তারপর আপনি অবশ্যই কিন্তু কথাটি বলে দেবেন। বাবু হোসেন আছেন আমাদের সঙ্গে, প্রিয়সী পর্ণা আছেন আমাদের সঙ্গে, তিনি অবশ্যই শুনবেন আর তাড়াতাড়ি শুরু করতে বলেছেন, একটু অপেক্ষা তো করতেই হবে পর্ণা। শাহানুর রহমান শিখন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রিপন আর এম এম সি এম সি নোমান আছেন আমাদের সঙ্গে। মেসেজ কেন পড়েন না, কত অভিযোগ, এত অভিযোগ নিয়ে আমি কোথায় যাব বলুন। ফারিয়া আলম মাহি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন তোফাজুল ইসলাম রাজু হাই জানিয়েছেন আমাদেরকে, সাইদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, ফয়সাল হোসেন আছেন, প্রিন্স রাসেল আছেন আমাদের সঙ্গে। আর তিনি একটি মানুষকে খুব বেশি ভালোবাসেন আর তাকে বলতে পারছেন না, অবশ্যই বলে দিন, এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার কোনো কিছু নেই। আর বন্ধু অনেক কথা তো হলো, আর অনেক কথাই হবে আর কিছুক্ষণ পরে, কিন্তু রাত 11টা বেজে যাচ্ছে, নতুন একটি ঘন্টা শুরু করতে যাচ্ছি আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, তো সঙ্গে থাকুন।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত 11টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়ে এলো স্টাইলিশ ওয়াল ফিনিশ রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2 শতাধিক হৃদয় কালার ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্কল, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপ্টিক সোপ একদম ফ্রি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা।
ভালোবাসার বাংলাদেশ।
শুক্রবার হয়ে যাচ্ছে, সো বৃহস্পতিবার এসেছি, শুক্রবারে যাব। আর বন্ধুরা জানেন, আপনি অবশ্য জেনে গিয়েছেন, আর এখনো যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু সুজানা, আজকে আমরা শুনবো তার জীবনের, তিনি হচ্ছে আমাদের হৃদয় খানের সাবেক স্ত্রী। সো আজকে আমরা শুনবো তার জীবনে জানা অজানা অনেক রকম তথ্য আমরা জানতে পারছি। একদমই মিস করবেন না, অবশ্যই কানেক্টেড থাকবেন, একটা মুহূর্তের জন্য কিন্তু মিস করবেন না আপনি। আর এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন, www.facebook.com/90.4 এ। যারা কানেক্টেড হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা কানেক্টেড হননি তারা কিন্তু অবশ্যই কানেক্টেড হবেন। এবাদুল হোসেন আশিক আছেন আমাদের সঙ্গে, আরো আছেন MD মামুন সরকার, রাসেল খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এনারুল মোল্লা আছেন আমাদের সঙ্গে, নাইস সং জানিয়েছেন, হৃদয় খানের পাগল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সাইদ এনামুল হক এনাম আমাদের সঙ্গে আছেন, আরো আছেন আমাদের সঙ্গে আরিফুজ্জামান শিমুল, নবীর খান আছেন, এনআর রকি রিটার্নস আছেন আমাদের সঙ্গে, হেদায়তুল্লাহ সাইদ, পিয়াস পারভেজ, মেহদি হাসান জনি, তিনি লিখেছেন কলিজা ঠান্ডা হবে গান শুনে ধন্যবাদ ইমাপু, তাই নাকি? ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে তো অবশ্যই ভালো। স্পিহা উর্মি আছেন আমাদের সঙ্গে, কামব্যাক আছেন আমাদের সঙ্গে, আরো আছেন AB দানিয়ার সিদ্দিক আছেন, তিনি লিখেছেন তিনি একজনকে ভালোবাসে, তার নাম হামিদা, আর তাকে জানিয়ে দিতে বলেছেন, অবশ্যই আমি জানিয়ে দিলাম, আর আশা করছি আপনিও আপনার মনের কথাটি আপনার ভালোবাসা মানুষটিকে জানিয়ে দিবেন, এটা মনে হয় আরো বেশি ভালো হবে। রাজ খান আছেন আমাদের সঙ্গে, অগ্রিম বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অগ্রিম বৈশাখী শুভেচ্ছা জানিয়ে দিলাম, আর আমি আস্তে আস্তে হয়তো বৈশাখ 14 এপ্রিল পড়বে মঙ্গলবার, আমি আসবো বৃহস্পতিবার, তো 2 দিন পর আসছি। নাহিদ হাসান আছেন আমাদের সঙ্গে, আর আছেন খন্দকার তানভীর, রাজ MD আপন আছেন আমাদের সঙ্গে, স্বপ্নময়ী আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন খুব ভালো লাগছে, আশা করছি আরো বেশি ভালো লাগবে, সঙ্গে থাকুন। চরম রায়হান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন MD মিলন হোসেন, তার কমেন্টটা পড়তে বলেছেন, কমেন্ট কিন্তু পড়ে দিয়েছি, আর অনেকে অনেক কমেন্ট করছেন, আমি কিন্তু নামগুলো পড়ার চেষ্টা করছি, যাদের কমেন্ট পড়তে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত। MD শানিয়া সানি আছেন আমাদের সঙ্গে, অফসর শান্তি আছেন আমাদের সঙ্গে, হৃদয়হীন সাগর আছেন, ইনোসেন্ট প্রিন্স রাজ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সানমুন আনসারি, তিনি লিখেছেন মেঘলা তুমি কেমন আছো, আমি তো মেঘলা নই, সুমন আমি হচ্ছি আর জিমা, আর মেঘলা থাকে আপনাদের সঙ্গে ঠিক মঙ্গলবার রাত 10:30 থেকে FM দোস্তি নিয়ে আসো, অবশ্যই কিন্তু মঙ্গলবার থাকবেন তার সঙ্গে। কাজল আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি ইশারাকে বলে দিতে বলেছেন যে তাকে অনেক ভালোবাসেন, অবশ্যই আমি জানিয়ে দিলাম কাজল, আর আপনিও অবশ্যই জানিয়ে দিবেন তাকে। সাথী আক্তার সাথী আছেন আমাদের সঙ্গে, মিশু শাহ আছেন আমাদের সঙ্গে, শেখ মিষ্টি, ইউনুস মিয়া, নিস্তব্ধতা শব্দ, MH জয় আছেন আমাদের সঙ্গে, আরো আছেন অচেনা পৃথিবী সৌরভ, তিনি লিখেছেন গুরু কোথায়, অবশ্যই সঙ্গে থাকতে হবে, আর কিছুক্ষণ পরেই কিন্তু আসবে আমাদের FM গুরু, অপেক্ষা তো একটু করতেই হবে, অপেক্ষা না করলে কি হয় বলুন। HK পালসার তাসিন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন প্রেমে পড়লেই কাঁদতে হবে, অবশ্যই না, সব প্রেম কি এমন হয়, সব ভালোবাসা অবশ্যই এমন হয় না, মাঝে মধ্যে দু একটা হয়ে যায়, তাই বলে কি প্রেম করা যাবে না, ভালোবাসা যাবে না, তা কিন্তু একদমই ঠিক না। সৈকত করিম আছেন আমাদের সঙ্গে, MC নোমান, সায়েম হাসান আছেন আমাদের সঙ্গে, নাহিদ ইফতিখার আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মাহমুদুল হাসান, SK শফিক খান, সাবির আছেন, সৈকত দাস আছেন আমাদের সঙ্গে নরসিংদী থেকে, আরো আছেন অপূর্ব রাসেল, MD টিটু হোসেন আছেন আমাদের সঙ্গে, খান সাবির তিনি লিখেছেন আপু আমার কমেন্ট পড়ো না কেন, আমি তো কমেন্টটি পড়ে দিয়েছি, আপনি যদি কমেন্টে লিখেন আমার কমেন্টটা পড়ো, আমি তাহলে কি করবো বলুন, কিছু তো একটা লিখতে হবে তাই না, আপনার মনে যত না বলা কথা আছে লিখে পাঠিয়ে দিন, যে কোনো সমস্যার কথা লিখে পাঠিয়ে দিন, চেষ্টা করবো অবশ্যই সমাধান করার। অপূর্ব রাসেল আছেন সাভার থেকে, আরো আছেন এমটি জিটু হোসেন, তিনি লিখেছেন আই লাভ ইউ ঢাকা এফএম, অনেক ধন্যবাদ সবসময়, ঢাকা এফএম কে আরো বেশি বেশি ভালোবাসবেন আর ভালোবাসার বাংলাদেশকে অবশ্যই বেশি বেশি ভালোবাসবেন। কাউসার আহমেদ শাহিনশাহ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মামুন খান, তার সবগুলো গানই আজকে ভালো লাগছে, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আরো বেশি ভালো লাগবে। এস কে সিফাত আছেন আমাদের সঙ্গে, শাওন হাসনাত আছেন আমাদের সঙ্গে, আরো আছেন প্রত্যয় চৌধুরী, আর যে বিজয় আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এম ডি জাবেদ, নিস্তব্ধতার শব্দ, মুক্তারুজ্জামান রাসেল আছেন আমাদের সঙ্গে, ফারহান আক্তার সুমি, তিনি লিখেছেন ভালোবাসার মানুষ তাকে ভালো অনেক ভালোবাসে কিন্তু তার মার ভয়ে সে আমার সাথে একদিনও কথা বলে না, কি করব জানি না, কিছুই করতে হবে না, আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে, ভালোবাসলে অবশ্যই ভালোবাসার মতোই করে বাসতে হবে, আর ভয় ভালোবাসার মধ্যে একটু থাকা ভালো কিন্তু বেশি ভয় থাকা কিন্তু অবশ্যই ভালো না। মাহবুব হাসান আকাশ আছেন আমাদের সঙ্গে, আর আছেন আরিফুজ্জামান শিমুল সহ অনেকেই আছেন, সব বন্ধু অবশ্যই কানেক্টেড থাকুন, ফিরছি গানের বিরতির পর।
জি
বাংলাদেশ ইমা রয়েছে আপনার সঙ্গে এবং থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। সো মনের যত কথা আছে, যত না বলা কথা আছে, লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, এন্ড আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে, www.facebook.com/sakfm90.4 আপনি অবশ্যই ভিজিট করবেন। আর অলরেডি যারা ভিজিট করেছেন তারা জেনে গিয়েছেন যে আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু সুজানা, হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা, আজকে আমরা শুনবো তাদের সে ভালোবাসার গল্পটি, কি হয়েছিল, কেন হয়েছিল, সব কি কেন, যত প্রশ্নের উত্তর আছে সবই কিন্তু আজকে আমরা পেতে যাচ্ছি। সো বন্ধু একদমই মিস করবেন না। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কানেক্টেড হননি তাদেরকে বলছি অবশ্যই কানেক্টেড হবেন। আমি আবারও বলছি www.facebook.com/thakafm90.4। আকাশের সূর্য ফাহিম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন অচেনা পৃথিবীর সৌরভ, তার সবগুলো গানই হৃদয় ছুঁয়ে যাচ্ছে জেনে অনেক ভালো লাগলো, যে হৃদয় ছোঁয়া গানগুলো আজকে আমি প্লে করতে পাচ্ছি। স্পিহা উর্মি আছেন আমাদের সঙ্গে, এমডি রাসেল, আবু সাইদ তিশাদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন সাদ্দাম ফরহাদ, তিনি লিখেছেন তিনি একজনকে ভীষণ ভালোবাসেন আর তার ফ্যামিলি সেটাতে বাধা হয়ে দাঁড়িয়েছে, এখন কি করবো, ফ্যামিলি যেখানে না করছে অবশ্যই আমার মনে হয় যে সেখানে যাওয়া উচিত হবে না, ফ্যামিলি আপনার যা বলে ভালোর জন্যই বলে, সো অবশ্যই ফ্যামিলির কথা শুনতে হবে। ইবাদুল হাসান আশিক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন পুরো একটি সপ্তাহ তিনি মিস করেন আমাদেরকে, অনেক বেশি কষ্ট লাগে তার, আশা করছি কষ্ট লাগবে না, সঙ্গে থাকবেন আর যখনই মিস করবেন তখনই ডাউনলোড করে আমাদের ভয়েসটি শুনে নেবেন, আশা করছি ভালো লাগবে। অবুজ বালক রকি আছেন আমাদের সঙ্গে, তিনি লাকিকে লক্ষ্মীকে অনেক ভালোবাসে জানিয়ে দিতে বলেছে, লক্ষ্মীকে আমি জানিয়ে দিলাম রকি আপনাকে অনেক ভালোবাসে। মুন্সি আরমান আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, তার অনেক জ্বর, এই জ্বর নিয়ে তিনি আমাদেরকে শুনছে দোয়া করতে বলেছে, অবশ্যই অনেক দোয়া রইল আরমান, আর আশা করছি আপনার জ্বরটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, বেশি বেশি করে খাওয়া দাওয়া করুন এবং বেশি করে রেস্ট নিন, আশা করছি ঠিক হয়ে যাবে। আর বন্ধু অবশ্যই 16260 তে কানেক্টেড হবেন। আর যারা ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কাজটি করতে পারেন, তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। সো এখন SMS করুন, SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে অনেক আছেন মুন্সিগঞ্জ থেকে, আরো আছেন মিলন বরিশাল বাবুগঞ্জ থেকে, শামীম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মাহি হাসান আছেন হবিগঞ্জ থেকে। আর বন্ধুরা যারা আমাদেরকে 16260 তে SMS করছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখে আপনি SMS করবেন, কারণ এত কষ্ট করে আপনি একটি SMS করলেন, যদি আপনার নামটি আমি না জানতে পারলাম তাহলে আমার কিন্তু খুবই খারাপ লাগে। সো অবশ্যই SMS করার সময় নামটি লিখে আপনি SMS টি করবেন। বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে মৃদুল চঙ্গি থেকে, আরো আছেন আমাদের সঙ্গে মিলন বরিশাল বাবুগঞ্জ থেকে, তিনি লিখেছেন আই লাভ ইউ ঢাকা FM, অনেক ধন্যবাদ। সাভার থেকে আছেন আমাদের সঙ্গে নতুন বন্ধু মোহাম্মদ মামুন আছেন, তিনি লিখেছেন ভালোবাসা কি শুধু কষ্টের, অবশ্যই না, ভালোবাসা অবশ্যই ভালো কিন্তু যদি আপনি সেটাকে কষ্টকর বানিয়ে দেন সেটা অবশ্যই কষ্টকর হয়ে যাবে। আর বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন www.facebook.com/sakfm90.4 এবং 16260 তো আছে। আর বন্ধুরা আবারও জানিয়ে দিচ্ছি আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু কিন্তু সুজানা, হৃদয় খানের সাবেক স্ত্রী, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, তার ভালোবাসার গল্প, কি হয়েছিল, যত অজানা কথা আছে সবই কিন্তু আমরা জানবো। আর অনেক তো অপেক্ষা করিয়েছি আর অপেক্ষা করাচ্ছি না, সো চলে যাচ্ছি।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ, অথবা মনের কোনো গহীন অঞ্চলে কাজ করুক সেই কণ্ঠস্বরটি, যেখানে বলে উঠবে কেউ একজন যে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আমি আসলে সেই ঘটমান অনুভূতির কথা বলছি, যে অনুভূতির কথা বললেই দিনকে রাত, রাতকে দিন মনে করা যায়। যে ঘটমান আসলে আমি যখন এরকম রুদ্ধদ্বার কোনো ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মধ্যে আছি, কিন্তু এক লহমায় মনে হয় যে আমি সুদূর কোনো প্রান্তরে দাঁড়িয়ে আছি, যেখানে আমার সামনে উন্মুক্ত নদী, যে নদীর নাম হচ্ছে পদ্মা, অথবা আমার মাথার উপরে খোলা আকাশ, বিস্তৃত আকাশ, বিশাল আকাশ, যে আকাশ খচিত আছে নানান রকমের নানা রঙের সেই তারায়, অথবা এমন একটি জায়গাতে দাঁড়িয়ে আছে যেখানে সামনে তো নদী, উপরে আকাশ এবং চমৎকার একটা বাতাস আমাকে প্রবাহিত করে চলেছে, আর আমার কল্পনার ফানুস উড়িয়ে বেড়াচ্ছি আমি সেই ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে, আমার প্রিয়তম অথবা আমার প্রিয়তম আমার পাশে আছে, শক্ত করে আমার হাতটা ধরছে এবং অবশ্যই কানে ফিসফিস করে বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা ভালোবাসারই এই সব বারতা নিয়েই হাজির হয়ে যাই বৃহস্পতি এবং শুক্রবারের এই মহেন্দ্রক্ষণে, যেমন আজ হাজির হয়েছি আমি। এবং আজকের এই ভালোবাসার বাংলাদেশের যে সারথী হয়েছে, তার সাথে আপনারা এর আগেও পরিচিত আছেন, তারা সকলেই চেনেন তাকে, তাকে খুব কাছ থেকে জানেন। এবং স্পেশালি আমি এর আগে অন্য একটি চ্যানেলে আমি গুরু হেতুশাম তাকে সাথে নিয়ে এবং তার ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে প্রোগ্রাম করেছি। স্পেশালি আমি যে মানুষটির কথা বলছি আপনারা ধরে ফেলেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সুজানা। সুজানা বাংলাদেশের অবশ্যই একজন পরিচিতি, পরিচিত মুখ, একজন দারুণ মডেল এবং চমৎকার অভিনেত্রী, সেই মানুষটিকে সাথে নিয়ে আজকের ভালোবাসার বাংলাদেশের আমাদের পথ চলা শুরু। দেখি উঠে আসবে তার জীবনের বিভিন্ন বাঁক এবং তার জীবনের গল্পকথা আজকের ভালোবাসার স্টুডিওতে। সুজানা, আপনাকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি।
আমি সুজানা।
হৃদয়ের সাথে আমার পরিচয়টা 2011-তে আমাদের প্রথম যে মিউজিক ভিডিও আড়াল, ওই আড়াল মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচয়, কারণ হৃদয় তখন আমাকে ফোন করেছিল মিউজিক ভিডিওর জন্য। আসলে তখন তো আমি চিনতাম না, অনেক সিঙ্গারকে চিনতাম না, তখন হৃদয়কে আমি বলেছিলাম যে আপনি কোন গান করেছেন, মানে ইভেন আমি এটাও জানি না ও যে এত ফেমাস সিঙ্গার। তো আমি যখন জিজ্ঞেস করছি, আমি তো আপনার গান শুনিনি, আপনি আমাকে গানগুলি পাঠান, তারপর আমি শুনি, তারপর দেখি আমি মিউজিক ভিডিও করবো কিনা। তখনই হৃদয় আমাকে অ্যালবাম পাঠায়, আমি গান শুনি, তখন আমি বুঝতে পারলাম যে না, ওর আসলে প্রচুর গান আছে। এবং একটা গান শুনে আমার তখন মনে হয়েছে যে না, আমি অনেক জায়গায় শুনেছি, চায়না মেয়ে গানটা ওর তখন খুব ফেমাস ছিল, তখন ওইভাবেই আসলে পরিচয় ওর। তারপর তো ওর গানটা আমি শুনলাম মিউজিক ভিডিওর, তখন আমাকে অনেক রিকোয়েস্ট করছিল, প্রথমে কয়েকবার না করে দিয়েছিলাম, পরে অনেক রিকোয়েস্ট করেছে ও চাচ্ছিল আমিই করি, তারপর সবকিছু মিলে যখন দেখলাম ভালো, তখন আমি ভিডিওটাতে রাজি হই। এরপর থেকে আসলে হৃদয়ের সাথে আমার পরিচয়।
এর পরবর্তীতে হৃদয়ের সাথে যে আপনার পরিচয়, তারপরে সখ্যতা, এই নিয়ে যদি একটু কিছু বলতেন।
পরিচয়টা তো আসলে থাকে না, যে কাজ করতে করতেই তো মানুষের আসলে পরিচয়। তো যখন শুটিং করতাম, শুটিং এর সময় তো মানুষের কথাবার্তা হয়, তো শুটিং এর সময় হৃদয়ের সাথে আমার টুকটাক কথা হতো, কিন্তু আমি তো অলওয়েজ আসলে মিডিয়াতে সবাই জানে আমি খুব প্রফেশনাল কাজের ক্ষেত্রে, মানে খুব সিনসিয়ার কাজের ব্যাপারে। তো আমি কাজ করতাম প্রফেশনালি, খুব কাজ করতাম, বাট হৃদয়ের সাথে যখন মিউজিক ভিডিও করতাম, হৃদয় অলওয়েজ মুডের উপরে চলতো, কাজ করতে চাইলে করতো, কাজ করতে না চাইলে করতো না, মানে হয়তো আজকে আমাদের শুটিংটা শেষ হয়ে যাওয়ার কথা, হৃদয়ের মুড নাই, করবে না। তো এইসব ছোট্টখাটো ব্যাপার নিয়ে আমাদের রাগারাগি হয়েছিল, তারপর আমাদের শুটিং বন্ধ, আবার এক মাস পরে আবার হাফ শুটিং করতে হয়েছিল। থাকে না যে দুজন দুই জগতের মানুষ, ও হয়তো ওর গানের ক্ষেত্রে খুব ফেমাস, আমি আমার মডেলিং এর দিক থেকে, তো দুজনের কাজের স্টাইলটা তো একরকম একরকম না, তো যে কারণে এগুলি নিয়ে প্রবলেম হতো। তারপর ওর মাসে আবার শুটিং হয়, তখন আবার ঠিক হয়ে যায়,
এভাবে চলছিল সময়গুলো।
হ্যাঁ, তারপর হৃদয় আমাকে ফোন করত, মানে ও আমার সাথে অনেকদিন আসলে কাজ করার পর ও আমাকে পছন্দ করত, আমাকে অলওয়েজ বলতো যে আমি আসলে অনেকদিন পর মিডিয়াতে একটা ডিফারেন্ট টাইপের একটা মেয়ে দেখলাম, তুমি অনেক অন্যরকম, তুমি মানুষের সাথে এত মিশো না, খুব ফ্যামিলির প্রতি খুব টান, একটু ডিফারেন্ট টাইপের। কারণ আমি ওকে অ্যাডভাইজও করতাম, থাকে না যে আমরা যেখানে কাজ করি যাই করি সব ছেলেরা একটু হলেও স্মোক করে, তো হৃদয় প্রচুর স্মোক করতো, তারপর ওর লাইফ স্টাইলও একটু অন্যরকম ছিল, ওর চলাফেরা একটু অন্যরকম ছিল, কাজের প্রতি সিনসিয়ার ছিল।
আপনি প্রথমে বলছিলেন যে প্রথম যখন আপনার হৃদয়ের সাথে পরিচয় হয়, তখন তাকে আসলে কিভাবে দেখেছিলেন?
আমার সাথে পরিচয়ের আগে যে হৃদয় ছিল, এটা তো সবাই জানে, এটা সবাই জানে, কারণ হৃদয়ের লাইফ স্টাইলটা অন্যরকম ছিল। হৃদয়ের সাথে যখন আমার প্রথম পরিচয় হয় তখন এটা মিডিয়ার মানুষও জানে, রাইট? হৃদয় অনেক অন্যরকম ছিল, ও লাইফ স্টাইল অনেক অন্যরকম ছিল, যেটা মিডিয়ার মানুষ খুব ভালো করে জানে। সেটা নিয়ে আসলে কিছু বলতে চাই না। একটা ডিসিপ্লিনের ভিতরে চলা একটা ছেলে যেরকম হওয়া উচিত, ওরকম ওরকম ছিল। তো ও আমার যখন ফ্রেন্ড ছিল, আমি খুব আমি আমার কাছে মনে হতো এই ছেলেটার অনেক কোয়ালিটি আছে, এই ছেলেটার অনেক কোয়ালিটি আছে। ছেলেটা আসলে একটা গাইডেন্স এর অভাবে ছেলেটা লাইফ স্টাইলটা এত চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে ওকে আমি দেখে আমার কাছে, ওর সাথে মিশে ওর সাথে কাজ করে আমার কাছে মনে হতো ওর মনের ভিতরে অনেক কষ্ট। ও ফ্যামিলি থেকে ও মানে ও আমার ফ্রেন্ড ছিল, তো তো ও আমাকে নিজের থেকেই বলতো যে আমি ফ্যামিলিতে অনেক হার্ট হয়েছি, ফ্যামিলি থেকে আমার লাইফের অনেক প্রবলেম থেকে আমি ফ্রাস্ট্রেশন হয়ে আসলে উল্টাপাল্টা ভাবে চলাফেরা করতাম, আমাকে কখনো কেউ ভালোভাবে গাইড করে নাই। আমি যে তোমার বাবা মা আছে, তোমার ফ্যামিলি আছে, সবাই আছে, নিজের মতো করেই চলতে বেশি পছন্দ করতো, নিজের যা খুশি মনে হতো। যেমন অনেকে বাইরের মানুষরা বলে বেড়ায় যে যারা গান গায় তারা মনে সবাই ড্রিঙ্ক করে, সবাই যা খুশি করে। এটা তো আসলে আমার আইডিয়া নেই যে আমি গান গাই এরকম কিছু না। আমার কথা হলো হৃদয়, আমি যে হৃদয়কে চিনছি ওই হৃদয় পুরো অন্যরকম একটা হৃদয় ছিল। আমার আমার এখন যে হৃদয়, আমি যে হৃদয়কে 3 বছর ধরে চিনি, এই হৃদয় আর ওই হৃদয়ের মধ্যে কোনো মিল ছিল না।
আপনাদের সম্পর্কটা বিয়ের আগে কতদিন কন্টিনিউ হয়েছিল?
3 বছর।
আপনি তাকে 3 বছর ভালোবাসার মানুষ হিসেবে জানতেন নাকি বন্ধু হিসেবে জানতেন?
হৃদয়ও জানে, নিজের সব মানুষই জানে, আমি হৃদয়কে একমাত্র ফ্রেন্ডের চোখে দেখছি। ও আমাকে অনেক ভালোবাসত, অনেক ভালোবাসত, কিন্তু আমি কখনো হৃদয়কে ওইভাবে দেখিনি, কারণ আমি হৃদয়ের থেকে বয়সে বড়, হৃদয় থেকে বয়সে বড় 6 বছর। আমি হৃদয় থেকে অ্যাটলিস্ট অনেক দিকতে ম্যাচিউর, আমি কখনো ইমোশনালি কাজ করব না, আমি কখনো না বুঝে যা খুশি করব না। আমার কাছে মনে হতো আমাকে অনেক পছন্দ করে, আমার জন্য অনেক ক্রেজি, এই বয়সে আসলে একটা ছেলে একটা মেয়ের জন্য অনেক ক্রেজি হতেই পারে। আমার কথা হলো ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় অনেক কিছু থাকতেই পারে, কিন্তু রিলেশনশিপে এত ইজিলি আমি জড়াতে চাইনি, বিয়ের দিকে বিয়ের চিন্তাও কখনো এমন ভাবে চাইনি। আমি হৃদয়কে প্রথম থেকে বলে আসছি তুমি আমার খুব ভালো ফ্রেন্ড, তুমি আমার ভালো ফ্রেন্ডের মধ্যে থাকো, এখন আমি রিলেশনশিপে জড়াতে চাই না।
আমরা যতদূর জানি যে হৃদয় আপনার জন্য অনেক ক্রেজি ছিল, আপনাকে অনেক ভালোবাসত, আপনাকে আসলে লাইফ পার্টনার হিসেবে পেতে চাইতো, তো আপনি কিরকম দু একটা ঘটনা বলতে পারেন যে যেগুলো দেখে আপনার মনে হয়েছে যে হৃদয় আসলে আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য সব কিছু সে করত, আপনার ভালোবাসাটা পাওয়ার চেষ্টা করত, এরকম দু একটা ঘটনা বলতে পারেন?
অবশ্যই, আমি যদি হৃদয়ের এগুলি না দেখতাম তাহলে তোর প্রতি আমার বিশ্বাস আসতো না। যেই ছেলেকে কখনো কেউই ঠিক করতে পারেনি, যেই ছিল যে হৃদয় এমন একটা সময় ছিল যে অনেকটা স্পয়েল হয়ে গেছিল, এটাও সবাই মিডিয়ার মানুষ দেখেছে, সবাই দেখতো আমার মানুষ, সবাই নিজের চোখে নিজেরাই প্রুফ পাবে, যেটা আমার বলার কিছু নাই। আমি হৃদয়কে চিনি 2011 থেকে, 2011 আগ পর্যন্ত হৃদয়ের কাজ, হৃদয়ের লাইফ স্টাইল সবাই চেক করলে দেখতে পারবে হৃদয় আগে কিভাবে চলত। আমার সাথে পরিচয় হওয়ার পর হৃদয়ের কতটুকু চেঞ্জ আসছে এটা যতটুকু হৃদয়কে চিনে সবাই, হৃদয়ের যারা প্রচুর ফ্যান তারাও বুঝবে হৃদয় খানের কত চেঞ্জ। চেঞ্জটা আমার প্রতি ওর ভালোবাসা অবশ্যই ছিল, আমার প্রতি ওর ভালোবাসা না থাকলে ও আমার কথা কখনোই শুনত না, তাই না? একটা মানুষ মানুষকে ভালোবাসলে তো তার কথা শুনে, ও আমার কথা শুনত। যেমন আমি ওকে বলতাম যে তোমার একটা কোয়ালিটি আছে, তুমি এত ভালো গান গাও, তুমি নিজের লাইফটাকে সুন্দরভাবে সাজাও, তুমি তোমার যেগুলি ব্যাড হ্যাবিট এগুলি চেঞ্জ করো। তো হৃদয় আমার কথা শুনে আস্তে আস্তে সবকিছুই, হৃদয় একটা সময় স্মোক করতো, হৃদয় একটা সময় ড্রিঙ্ক করতো, উল্টাপাল্টা ভাবে চলতো, ফ্যামিলি থেকে দূরে থাকতো, একা একা থাকতো। তো আমি ওকে অনেক কিছু বুঝাতাম, এগুলি ঠিক না, তোমার লাইফে এখনো ক্যারিয়ার অনেক উপরে আছে, তুমি সবকিছু ছেড়ে জাস্ট তোমার কাজ নিয়ে চিন্তা করো, তুমি তুমি নিজেকে এভাবে ধ্বংস করো না। তো হৃদয় আমাকে এতই পছন্দ করত, ফ্রেন্ড হিসেবে আমি দেখতাম, কিন্তু ও আমাকে তো ভালোবাসত, ও আমার কথা শুনত, ও আমার কথা শুনেই কিন্তু ওর লাইফের সব বাজে হ্যাবিট গুলি চেঞ্জ করে ফেলছে, সব বাজে হ্যাবিট গুলি চেঞ্জ করে ফেলছে। কারণ ও জানে ও যদি এটা চেঞ্জ না করে আমি ওর সাথে কখনোই মিশবো না। কারণ মিডিয়াতে আমার কখনোই কোনো ফ্রেন্ড ছিল না ভালো, আমি কারোর সাথে কখনো খুব মিশামিশি করতাম না, কারণ অলওয়েজ আমি আমার ফ্যামিলিকে অনেক ইম্পর্টেন্স দিতাম, আমার কাজ আমার ফ্যামিলি এটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ছিল। তো যে আর এটাও জানে সবাই যে আমি মিডিয়াতে খুবই কম কাজ করি, আমাকে খুবই কম দেখা যেত, আমি কাজ নিয়ে কখনো সিরিয়াস ছিলাম না। তো হৃদয় আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়েছে এবং ওর এই চেঞ্জগুলি আমি দুই বছর প্রুফ পেলাম, এবং দুই বছর প্রুফ পেলাম যখন তখন মনে হলো যে না আসলে সত্যি সত্যি ও আমাকে ভালোবাসে বলেই ও আসলে নিজেকে এতটা চেঞ্জ করতে পারছে।
মনের মানুষ হিসেবে অথবা লাইফ পার্টনার হিসেবে আপনাকে সে যে চাচ্ছে এরকম কোন সারপ্রাইজ সে তো অনেক সময় দিত আপনাকে, বিশেষ দিনগুলোতে যেমন ভ্যালেন্টাইন ডে, পয়লা বৈশাখ, এই ব্যাপারগুলো সে কি করত বা কিভাবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করত?
ও আসলে সবসময় আমাকে সত্যি কথা বলতে ঈদ হোক, ভ্যালেন্টাইন ডে হোক, পয়লা বৈশাখ হোক, সবসময় ও আমাকে খুব কিছু একটা গিফট দিতে চাইতে, স্পেশাল মানুষকে মানুষ এটা করে, কিন্তু আমি কেন যেন আমি চাই না, আমি এদিক দিয়ে একটু অন্যরকম। হৃদয় নিজেও সবাইকে বলতো আমি কখনই ওর গিফট ওর কোনো কিছু নিতাম না। আমার কাছে মনে হতো কি যে ও যে আমার জন্য এত ক্রেজি, ও আমাকে এটা দিবে আমি খুশি হব, মনে মনে ভাববে আমি হয়তো ওকে পছন্দ করা শুরু করছি। তো আমি কখনই আসলে ওর গিফট গুলি নিতাম না। আমার আমার কাছে মনে হতো যে আমি যত বেশি বেশি ওর কাছ থেকে নিব, ওর কথা ওর সাথে সবকিছু আমি ও আমাকে যাই দিবে আমি তাই নিব, বা ওকে আমি ইম্পর্টেন্স বেশি দিব তাহলে ও আমার প্রতি আরো উইক হয়ে যাবে, যে কারণে আমি একটা ডিস্টেন্স মেনটেন করে চলতাম সবসময়, যে কারণে হৃদয় অনেক কষ্ট পেত যে ওকে আমি কেন এরকম করি। তো আমি আসলে ওইভাবে কখনোই দেখি না, আমি শুধু হৃদয়কে অলওয়েজ একটা কথাই বলতাম, তুমি ভালোভাবে চলো, তুমি ভালোভাবে থাকো, এটাই আমার কাছে সব থেকে বড় গিফট।
এভাবে সম্পর্কটা এগোতে থাকলো, আপনি মনে করছেন সে বন্ধু আর সে মনে করছে আপনাকে ইম্পর্টেন্ট কিছু, এভাবে কতদিন চলতে থাকলো?
3 বছর।
কখন আপনার মনে হলো জীবন সঙ্গী হিসাবে তাকে আসলে নেওয়া যেতে পারে, বা আপনি এই সিদ্ধান্তটা কিভাবে নিলেন যে আপনি তার প্রতি যে ভরসা পেলেন যে এই মানুষটাকে আমি লাইফ পার্টনার হিসেবে ভাবতে পারি, কোন পরিস্থিতিগুলোকে মাথায় রেখে আপনি চিন্তাটা করেছিলেন?
আমি আসলে প্রথম থেকে কখনোই হৃদয়কে হাজবেন্ড হিসেবে দেখব, বয়ফ্রেন্ড হিসেবে দেখব, এটা আমি কখনোই ভাবিনি, কখনোই ভাবিনি। হ্যাঁ, ওকে অনেক পছন্দ করতাম, এটা সত্যি কথা, অ্যাজ এ ফ্রেন্ড ওকে আমি অনেক লাইক করতাম, কিন্তু আমি আমার কাছে মনে হতো যে ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায়, বয়ফ্রেন্ডও যখন থাকে বয়ফ্রেন্ডও বয়ফ্রেন্ডের জায়গায় থাকে, বাট একটা হাজবেন্ড যখন হয় তখন তার মধ্যে অনেক কিছু চেঞ্জ আসে, ভালোবাসা দিয়ে কিন্তু লাইফ চলে না। আমি আমি এতটাই আনপ্র্যাকটিক্যাল মেয়ে না যে শুধু ভালোবাসা ভালোবাসা বললাম আমি গলে যেয়ে বিয়ে করে ফেললাম। একটা রিলেশনশিপে একটা বিয়েতে যখন যায় মেয়েদের, একটা ছেলে থেকে হলো একটা মেয়েদের অনেক কিছু চিন্তা করতে হয়। তো হৃদয় আমাকে এতই ভালোবাসত, ও রেডিওতে টেলিভিশনে ইন্টারভিউতে সব সময় সুজানাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সুজানাকে ডেডিকেট করে গান গাওয়া সবই করত, এবং প্রতিটা মানুষ আমাকে এটাও বলত হৃদয় তোমাকে এত ভালোবাসে, হৃদয় তোমাকে এত ভালোবাসে, সব জায়গায় তোমার কথাই বলে, তুমি কেন হৃদয়কে ভ্যালু দাও না, কেন তুমি হৃদয়কে ফ্রেন্ডের চোখে দেখো, কেন হৃদয়কে ভালোবাসো না, বিয়ে করো না। আমি বলছি কি ভালোবাসা এক জিনিস, কিন্তু এই ভালোবাসার মানুষটা যে আসলে এটা রিয়েল ভালোবাসা ওই বিশ্বাসটা আমি আনতে পারি না মনের ভিতরে। যদি বিয়ের পর চেঞ্জ হয়ে যায় ওইটা হয়তো আমার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার হবে। ইভেন আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির মানুষ যখন ওকে 2.5 বছর ধরে দেখতেছে মিশতেছে, ও এমন বিশ্বাস জোগাইছে যে আমার ফ্যামিলির মানুষও পর্যন্ত বলতেছে যে না ও অনেক ভালো হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, আসলেই আসলেই তোমাকে অনেক ভালোবাসে, ও তো ও তো ও তোর ফ্যামিলির সাথেও থাকে না, একাই থাকে, ও সারা জীবন থাকলে তোমার সাথেই থাকবে, ও তোমাকে কখনোই কষ্ট দিবে না। ইভেন হৃদয়ের দুই খালা খালু তাদেরকেও ও অনেক বুঝেছে, তাদেরকে অনেক বুঝেছে। হৃদয়ের চাচার সাথেও যখন আমার পরিচয় করাই দিত, তাদের বাসায় আমরা যাওয়া আসা করতাম, তখন ওর চাচা ও আমাকে অনেক আদর করত, পছন্দ করত, বলতো যে হৃদয় সুজানার জন্য আজকে এত চেঞ্জ, হৃদয়ের যত চেঞ্জ এটা তো মিডিয়ার সব মানুষই দেখতে পাচ্ছে, তাই না? মিডিয়ার প্রতিটা মানুষই বুঝে হৃদয়ের কি পরিমাণ চেঞ্জ সুজানার সাথে পরিচয় হওয়ার আগে আর এখন। তো হৃদয়ের চাচাও চেত যে সুজানা অনেক ভালো একটা মেয়ে, তোমাকে এত চেঞ্জ, তোমার ওকে বিয়ে করা উচিত। তো একটা সময় এসে দুই খাল আমাদের হৃদয়ের দুই খালা খালু আমার ফ্যামিলি কে হৃদয় কনভিন্স করা শুরু করলো। সবাইকে এক কথায় বলতে, আমি সুজানা ছাড়া বাঁচবো না, আমি সুজানাকে ভালোবাসি, সুজানা আমার লাইফ থেকে চলে গেলে আমি আবার ধ্বংস হয়ে যাব। আমি তো একবার ধ্বংস হয়েই গিয়েছিলাম, সুজানা আমার ওই ওখান থেকে ও আমাকে একটা সুস্থ জীবনে নিয়ে আসছে। তো সেই মানুষটা এতটাই ভালো ব্যবহার দেখাইছে, সব জায়গায় এত কিছুই করছে, তার উপর সবার বিশ্বাস ছিল, শুধু আমার মনের ভিতরে বিশ্বাসটা ছিল না, ভয় ছিল সারাক্ষণ, সারাক্ষণ ভয় ছিল যে এত ভালোবাসে আমাকে, এই ভালোবাসার মানুষটা যদি আমাকে কষ্ট দেয় এটা আমি নিতে পারবো না।
আপনি এত সচেতন কেন ছিলেন? আপনার যে একটা অতীত আছে এটার জন্য কি আপনি এত সচেতন ছিলেন নাকি হৃদয়ের পরে আসলে ভরসাটা আসছিল না?
কারণ হৃদয় আমার বয়সে ছোট, ও আমার বয়সে ছয় বছরের ছোট। আমার কাছে কেন যেন কিছু কিছু দিক দিয়ে মনে হতো হৃদয় অনেক ইম্যাচিউর।
কিভাবে বিশ্বাসটা হৃদয় খানের প্রতি পেলেন আপনি?
বিশ্বাসটা হলো হৃদয় তো আসলে তিন বছর অনেক ভালো কিছুই দেখছে, একটার কারণ হৃদয় ভালো কিছু না দেখলে তো অ্যাটলিস্ট ফ্রেন্ড হিসেবে ওর সাথে মিশতাম না, তাই না? অনেক ভালো ব্যবহার করতো আমার সাথে, আমাকে অনেক রেসপেক্ট করত, আমি যেটা বলতাম ও শুনত, এবং শুনে ওর লাইফটা অনেক সুন্দর গুছানো হয়ে গেছে, যেটা হৃদয় নিজেও স্বীকার করে, আশেপাশের সব মানুষই বলতো যে হৃদয়, মিডিয়ার ভিতরে বেশিরভাগ মানুষই বলতো যে হৃদয়ের আজকে এত চেঞ্জ একমাত্র সুজানের এই কৃতিত্ব, যেটা হৃদয় নিজেও থেকেই স্বীকার করতো সব জায়গায়। তো আমি হৃদয়কে যতটুকু চেঞ্জ করেছে, হৃদয়ের লাইফ স্টাইল যে পরিমাণ চেঞ্জ হয়েছে, তো এটা সবাই বুঝে, মিডিয়ার ভিতরে মানুষও বুঝে, হয়তো বাইরে থেকে অনেক মানুষ অনেক কিছু বুঝবে না, যারা বুঝার তা তো বুঝে। আসলে ওই কৃতিত্বটা ছিল পুরোপুরি আমার, সেটা হৃদয় নিজেও স্বীকার করত,
এটা সবাই স্বীকার করত। ইনফ্যাক্ট আমরা যারা কাজ করি তারা অনেক সময় দেখেছি যে মানে হৃদয়ের যে আমূল চেঞ্জটা আমরা বাইরে থেকে সেটা পরিলক্ষিত করেছি এবং আমরা সেটা আপনাকে ক্রেডিট দিতে চাই। কিছু ব্যাপার আপনাকে আমি এখন বলবো, সেটা হচ্ছে যে সেই সময় কিভাবে কাটতো সময়গুলো।
এখন একটা কথা বলে না, যেমন সিঙ্গার যে নির্ঝর, ও আমার অনেক ভালো ফ্রেন্ড, হৃদয় আমার অনেক ভালো ফ্রেন্ড, এবং হৃদয় নিজেকে ভালো করেছে, আমরা তিনজন খুব ভালো ফ্রেন্ড ছিলাম। তো এই তিন বছরে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা এতই ভালো ছিল যে সুখ হোক দুঃখ হোক সবকিছুতে আমরা সবাই সবার পাশাপাশি ছিলাম। তো হৃদয়ের অনেক কিছু আছে যেগুলি আমাকে অনেক মুগ্ধ করেছে, যেমন হৃদয় অলওয়েজ, আমি যেমন বলতাম ওকে সবসময় কাজ সিরিয়াসলি কাজ করতে, ভালোভাবে কাজ করতে, সবার সাথে ভালো ব্যবহার করতে, তারপর ও যেমন একটু কাজটাকে ও আগে যেরকম ইচ্ছা হলে করে ইচ্ছা হলে করে না, কিন্তু আমার কথা শুনে হলেও ও কাজ করতো ঠিক মতো। আপনারা নিজেরাও দেখেছিলেন মাঝখানে হৃদয়ের অনেক দিন গ্যাপ ছিল অ্যালবাম বের করা নিয়ে, ও এত সিরিয়াস ছিল না, তখন আমি ওকে বলে 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 ওকে কাজের প্রতি আরো ইন্সপায়ার করলাম, ও তখন কাজ করতো। তো আমার এই জিনিসগুলি মুগ্ধ লেগেছে যে হৃদয় সবই শুনতো, ও আমাকে পাওয়ার জন্য সবই করতো, ও আমাকে এটাও বলতো যে তুমি যেভাবে বলবে সুজানা আমি সেইভাবেই চলবো, কারণ আজকে তোমার কথা শুনেই কিন্তু আমি আমার লাইফটাকে এত সুন্দর করে গুছালাম, নাহলে আমি একটা সময় স্পয়ল হয়ে গেছিলাম, আমি একদম শেষ হয়ে যেতাম, তুমি আমাকে নতুন একটা লাইফ দিছো। তো আমার কথা হলো যে এটা আমার ফ্রেন্ড হোক, আমার আশেপাশে যে কোনো মানুষই হোক, আমি কখনোই যাব না আমার চোখের সামনে আমার একটা পরিচিত মানুষ খারাপ পথে চলে যাবে, এটা যে কোনো এটা আপনি হলেও করবেন। আমি সেম হৃদয়কে ফ্রেন্ড হিসেবে অতটুকু করেছি, কিন্তু হৃদয়ের প্রতি আমার একটা 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 ভালো লাগা হয়ে গিয়েছিল, ওর ওর ভালোবাসা দেখতে, ওর এত ভালোবাসা দেখতে দেখতে আমিও একটা সময় ওর প্রতি উইক হয়ে গিয়েছিলাম। কিন্তু উইক হয়ে যাওয়া মানে এটা না যে আমি তাকে বিয়ের ডিসিশনে চলে যাবো, কারণ বিয়ের ডিসিশন একটা বিশাল বড় একটা জিনিস, সেটা বললে হয়ে যায় না, তাই না? মানুষ অনেক প্রেম করে প্রেম করে প্রেম ছেড়েও দিতে পারে বারবার, কিন্তু বিয়ে এত ইজি জিনিস না। কিন্তু হৃদয় যখন বুঝতে পারতেছে আমি কোনোভাবে এখানে রাজি হব না, তখন হৃদয় আমার ফ্যামিলি, হৃদয়ের খালা খালু, তারপর হৃদয়ের চাচা আমাকে খুব পছন্দ করতো, ওনাদের বসে আমাদের যাওয়া আসা ছিল, তো এরকম ছিল। তারপর হৃদয় সবাইকে এমন ভাবে কনভিন্স করছে এটা হলো রোজার মাস, এই লাস্ট যে রোজা রোজার মাস, মানে আমি অবাক হয়ে গেছি যে ছেলে কখনো নামাজ পড়তো না, যে ছেলে কখনো রোজা রাখতো না, তাকে আমি বলতাম যে দেখো আমি নামাজ পড়া খুব পছন্দ করি, কারণ তুমি যদি আল্লাহকে ডাকো আল্লাহ তোমার ডাক শুনবে। ওকে আমি বলে বলে নামাজ পড়াতাম, কোরআন শরীফ পড়াতাম। ইভেন এই জিনিসটা আমাকে আরো বেশি মুগ্ধ করছে যে ও রোজা রাখার মাঝখানে খতম তারাবি পড়ত এবং আমাকে বলতো আমি নামাজ পড়ি শুধু তোমার জন্য, আমি তোমার জন্য শুধু নামাজ পড়ি, তুমি পছন্দ করো নামাজ পড়া। তো যেটাই হোক, আমার জন্য যাই হোক, পড়ছে তো, তাই না? তো এই জিনিসগুলি আমাকে মুগ্ধ করেছে, আমার মার সাথে ভালো ব্যবহার, আমার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার। তারপর ওর ফ্যামিলির সাথে ওর একদমই যোগাযোগ ছিল না, তাও আমার কথা শুনে শুনে ও মাঝে মাঝে সবার সাথে একটু ফোনে কথা বলতো, কিন্তু অনেক চেষ্টা করেছে, সেটা ও এতটা করে নাই ওর ফ্যামিলির সাথে, কিন্তু তাও আমার কথা শুনে চেষ্টা করেছে। এই জিনিসগুলিতে আমি একটা সময় উইক হয়ে গেছি যে না।
সেই সময়টা পার্টিকুলার আমরা যতটুকু জানি যে 2014 সালের আগস্ট মাসে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু আপনি যে রাজি হলেন তাকে লাইফ পার্টনার হিসেবে নেওয়ার জন্য বা আপনি তাকে বিয়ে করবেন এভাবে আপনার মাইন্ডসেট করলেন, তো আপনাদের প্রেমটা শুরু হলো কোন মাস থেকে?
আমাদের প্রেম আসলে ওইভাবে তো প্রেম হয়নি, রোজার মাসেই যখন ফ্যামিলিগত বারবার কথা হতো।
যখন ফ্যামিলিগত ভাবে কথা হচ্ছিল তখন কি আপনি তার প্রতি পুরোপুরি কনভিন্স ছিলেন? আপনি তখন কি চাচ্ছিলেন যে এই ছেলেটা আমার লাইফ পার্টনার হতে যাচ্ছে বা কিছু এমন কিছু মনে হচ্ছিল
না? ওই ফ্যামিলি যখন আমাকে বারবার বুঝাচ্ছিল আমি তখন সবাইকে বারবার বলতাম যে হ্যাঁ আমি হৃদয়কে অনেক পছন্দ করি, ঠিক আছে তোমরা সবাই চাচ্ছ আমি হৃদয়কে বিয়ে করি, ঠিক আছে, কিন্তু আমার কেন যেন সারাক্ষণ মনের ভিতরে একটা ভয় যে যদি বিয়ের পর চেঞ্জ হয়ে যায়, কারণ ওর বয়স কম, তারপর আমার যেমন লাইফের একটা পাস্ট আছে, আমি অনেক আগে 2006 একবার আমার একটা বিয়ে হয়েছিল অ্যাক্সিডেন্টলি, সেটা ফ্যামিলিগত অনেক প্রবলেমের কারণে আমার ডিভোর্স হয়েছে। হৃদয়েরও ঠিক 2010 একটা বিয়ে হয়েছিল, তো আমার কথা হলো আমারও একটা পাস্ট আছে, হৃদয়েরও একটা পাস্ট আছে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটা ম্যাচিউরড মেয়ে, আমার ওই 2006 এর যে একটা ধাক্কা খেয়েছে ওই ধাক্কা থেকে আমার অলওয়েজ একটা ভয় ঢুকে গিয়েছিল যে আমি সেকেন্ড টাইম আর কোনো ভুল করতে চাই না, যাই করতে চাই ভেবে চিন্তে করতে চাই যেন আমার আর কোনো ভুল না হয়। তখন আমি আমার ফ্যামিলির হৃদয়ের যে খালা খালো আসছিল সবাইকে বলতাম যে আমি ভয় পাই যদি আমার আবারও লাইফে একটা ভুল হয়, একটা অ্যাক্সিডেন্ট হয়, হৃদয় যে আজকে আমার জন্য এত পাগল, ও যদি চেঞ্জ হয়ে যায়। তখন হৃদয় মুরব্বীর সবার সামনে বলতো, সবার সামনে বলতো যে আমি জীবনও সুজানাকে কষ্ট দিব না, আমি সুজানার সাথে জীবনও বিট্রে করবো না, আমার লাইফে মরে গেলে আমি সুজানাকে ছাড়বো না, আমি 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 এমন ভাবেও বলতো যে আমি বুক কেটে কি দেখাবো আমি সুজানাকে কত ভালোবাসি, আমি আপনাদের সামনে সাক্ষী দিচ্ছি আমি সুজানাকে অনেক ভালোবাসবো, সুজানার কথা মতো চলবো, আমি কোনোদিন খারাপ কাজ করবো না, আমি সুজানাকে কখনোই ছেড়ে যাব না। তো এই বিশ্বাসটা যখন ও ফ্যামিলি সবাইকে দিছে তখন শুধু আমি একটা কথাই বলছি, আমি আমার বাবাকে পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি, আজকে আমার বাবা থাকলে আমার বাবা যা বলতে আমি তাই শুনতাম, আমার বাবা নাই যখন আমার মা হল আমার সবচেয়ে বড় গার্জেন, আমি আমার মাকে এখন পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মাকে আমি কষ্ট দিয়ে কিচ্ছু করতে চাই না, আমার মা যদি রাজি হয় তাহলে আমি বিয়ে করব।
এই সিদ্ধান্তটা কবে নিয়েছিলেন?
সেটা ঠিক রোজার ২৭ রোজা যখন ছিল ঠিক এই
জুলাই মাসে ছিল 2014 সালে।
হ্যাঁ
সবসময় চেয়েছেন যে হৃদয় একটি সুশৃঙ্খল লাইফ পার করুক, একটু ভালো থাকুক, কাজের প্রতি কনসেন্ট্রেট করুক, কিন্তু আপনি এটা কি চেয়েছিলেন যে হৃদয় তার ফ্যামিলির কাছে ফেরত যাক, হৃদয় ফ্যামিলির সাথে থাকুক, আমি তার ফ্যামিলিতে সেটেল হতে চাই, এমন কিছু চাওয়া ছিল আপনার?
এটা আমি হৃদয় যখন আমার ফ্রেন্ড ছিল সবসময় আমি হৃদয়কে একটা কথাই বলতাম, যতই বাবা মার সাথে রাগ করো, যতই যাই করো, কোনোদিন বাবা মাকে কষ্ট দিবা না, কারণ আমি যেমন আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি, আমার বাবা নেই আমি জানি এটা কত কষ্টকর জিনিস। হৃদয় হয়তো হৃদয়ের বাবার সাথে রাগ করে, আমার সাথে পরিচয় হওয়ার আগে থেকে রাগ করে ওর বাবা মার সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করে না, সেটা এটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদের কি কারণে। কিন্তু আমি একটা কথাই বলতাম, হৃদয় তোমার মা তোমাকে জন্ম দিছে, তোমার মা তোমাকে জন্ম দিছে, তুমি কোনোদিনও তোমার মার সাথে খারাপ ব্যবহার করো না। কোন ছেলে মেয়ে কোন মাকে যদি কখনো কষ্ট দেয়, কোনো মাকে কষ্ট দেয়, সেই ছেলে মেয়ে কখনোই ভালো থাকে না। আমি প্রথম থেকে একদম হৃদয় যখন ফ্রেন্ড ছিল, যখন আমি জানতাম ও একা থাকে, আমি প্রথম থেকে চাইতাম ওর ফ্যামিলির সাথে, ওর ভাই বোন মার সাথে ও সম্পর্ক রাখুক। আমি হয়তো হৃদয়কে অনেক চেঞ্জ করতে পারছি, অনেক চেঞ্জ করতে পারছি, শুধু এই একটা জায়গায় আমি চেঞ্জ করতে পারিনি। আমি ওকে জিজ্ঞেস করতাম, তোমার এত ঘৃণা কেন তোমার ফ্যামিলির প্রতি?
পৃথিবীর সব কথা ভুলে গিয়ে ব্যাকুল প্রাণে মাকে ডাকি, জীবনের সব খানে সব গানে মাকে ছাড়া জীবনের মুখে দুঃখ ভুলে মায়ের আঁচলে জীবন বুঝিলে যখন দূরে যাই আড়ালে থাকি নীরবে চোখ মেলে মাকে খুঁজি
কি কথা বলতো আমি কারোর সাথে যোগাযোগ করতে চাই না এটা আমার ফ্যামিলির পার্সোনাল ম্যাটার তো যেটা হোক এটা পুরোপুরি ওর ফ্যামিলির ব্যাপার কিন্তু আমি একটা কথা তিন বছর ধরে বলে আসছি ইভেন আমার যখন বিয়েও হয়েছে আমি হৃদয়কে প্রমিস করছিলাম যে হৃদয় তুমি বলছো তুমি আমার কথা মতো চলবা আমি তোমাকে যেভাবে আমার কথা মতো চলে তোমাকে আজকে ভালো পথে নিয়ে আসছি আজকে ফ্রেন্ড হিসেবে তোমাকে ভালো পথে নিয়ে আসছি অফকোর্স আমি তোমার ওয়াইফ হলে আরো চাবো তোমার ভালো কিছু হোক আমি তখন বলছি হৃদয় আজকে আমরা বিয়েতে যদি কারো দোয়ায় না নিতে পারি তাহলে আমরা কোনোদিনও সুখী হব না প্লিজ তুমি তোমার মার সাথে কথা বলো তোমার মার কাছ থেকে দোয়া নাও তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ করো অ্যাটলিস্ট তারা দোয়া দিলে আমাদের বিয়ের জন্য ভালো হবে
আপনি কি কখনো এমনটি চেয়েছেন কিনা যে তার ফ্যামিলির সাথে আপনি নিজে থেকে যোগাযোগ করবেন ব্যাপারটা আসলে কি জানার চেষ্টা করবেন বা তাদের ভিতরে দূরত্বটা কমানোর চেষ্টা করবেন এমন কিছু কখনো চেয়েছেন
হৃদয় ফ্যামিলির সাথে আমি ইভেন আমার যেদিন বিয়েও হয়েছে হৃদয়ের মা হৃদয়ের খালা হৃদয়ের নানু মামা সবার সাথে আমার ফোনে কথা হয়েছে সবার সাথে
বিয়ের রাতে হৃদয়ের বাবা মার সাথে আপনার কথা হয়েছে
বাবা না হৃদয়ের বাবার সাথে তো কারোর কথা হয় না ইভেন ওনাকে আমি কখনো দেখিনি কারণ বিয়ে আমাদের পরিচয়ের প্রথম থেকেই আমি জানি হৃদয়ের বাবা আমাকে অনেক অপছন্দ করে আমার সাথে এই কষ্টটাই লাগে ওনার সাথে আমার কোনো কিছুই নেই বাট উনি আমাকে অনেক অপছন্দ করে
আপনার বিয়ের দিন হৃদয়ের মায়ের সাথে কথা হয়েছিল
হৃদয়ের মা হৃদয়ের নানি খালা মামা সবার সাথে আমার কথা হয়েছে হৃদয়েরও আর আমারও ওরা আমাদেরকে অনেক দোয়া দিয়েছে এবং এটাও বলেছে আমরা আসতাম কিন্তু হৃদয়ের বাবার নিষেধের কারণে আমরা আসিনি
আপনি যেদিন রাজি হলেন আপনি বললেন যে আপনার মায়ের যদি সম্মতি থাকে বিয়েটা আপনি করতে চান মানে আপনার ভালো লাগা তখন জন্মে গেছে জীবন সঙ্গী হিসেবে তো এত শর্ট টাইমের মধ্যে বিয়ে তার তিন চার দিনের মধ্যে বিয়ে ব্যাপারটা কি একটু বলবেন যে ব্যাপারটা আসলে কি হয়েছিল তখন আপনি কি আর একটু সময় চেয়েছিলেন কিনা সে এত তাড়াহুড়া করে বিয়ে করলো ব্যাপারটা একটু যদি বলতেন
কারণ তখন রোজার মাস হৃদয়ের আমি বললাম না কিছু কিছু দিক দিয়ে হৃদয় অনেক ইম্যাচিউর হৃদয় পারলে কালকেই বিয়ে করে ফেলে তখন সবাই বুঝাচ্ছিল রোজার মাসে কখনোই বিয়ে হয় না আমি তখন বলেছিলাম যে আমাদের যদি বিয়ের প্রোগ্রাম ডিসেম্বরে হয় তাহলে ডিসেম্বরেই আমরা আক্ত করি তখন আর এই সময়টা আমরা একটু নিজেদেরকে একটু সময় দিই আমরা তো ওইভাবে প্রেম করিনি যে সবাইকে জানাই শুনে আমরা দুজনকে বলছি যে আমরা দুজনকে এখন থেকে ভালোবাসি তো এই সময়টা আমি নিতে চেয়েছিলাম তখন ফ্যামিলি সবার সামনে এটা বলেছি ফ্যামিলি সবাই রাজি হয়েছিল কিন্তু হৃদয় সেই মুহূর্তে কান্নাকাটি সেই মুহূর্তে হৃদয় পাগলের মতো বলেন না আমি কোনো সময় নিব না আমি এখনই বিয়ে করতে চাই আজকে রোজা চলে যাচ্ছে রোজার পরপরই বিয়ে করতে চাই আমি আমি সময় নিতে চাই না হৃদয় তখন অনেক কান্নাকাটি মন খারাপ যে না আমি সময় নিলে সুজানা যদি তখন আমাকে বিয়ে না করে আমি এটা নিতে পারবো না আমি এখনই বিয়ে করব তখন সবাই বলছে রোজার সময় কখনোই ঈদ হয় না আচ্ছা ঠিক আছে রোজাটা যাক দুই তিন দিন পরে তাহলে বিয়ের ডেট ঠিক করি কারণ হৃদয় এত কান্নাকাটি হৃদয় এত পাগলের মতো শুরু করছে বিয়ের জন্য হৃদয়ের ওই সিচুয়েশন দেখেই মুরব্বীরা মিলে ডিসিশন নিল ঠিক আছে ঈদটা যাক দুই তিন দিন পরে বিয়ে হবে কিন্তু আমি মনে প্রাণে চেয়েছিলাম অনেকে থাকে না যে বিয়ে হয় অনুষ্ঠান পরে হবে হবে করে হয় না আমি চেয়েছিলাম না অনুষ্ঠান যখন হবে তখনই আত্মা হয়ে যাক
মানে আপনি চেয়েছিলেন যে একটু ঘটা করে সবকিছু হোক
হ্যাঁ কারণ আমি এইভাবে হুটহাট করে কিছু করতে চাইনি কারণ আমি বিয়েটাও যখন করতে চাই না ইভেন আমি বিয়ের আগের দিনে যখন মিটিং হয় সবার সাথে ফ্যামিলির তখনও পর্যন্ত আমার ভিতরে একটা ভয় ছিল
মিটিং গুলো সবসময় কোথায় হতো
আমার বাসায় সবসময় আমার বাসায় হতো
হৃদয়ের পক্ষ থেকে কি আসতো
হৃদয়ের দুই খালা খালু আমাদের উকিল বাবা মা যে সেজেছে
হৃদয়ের খালা খালু আপনার উকিল বাবা ছিলেন
হ্যাঁ হৃদয়ের ছোট খালা খালু আছে তারপর হৃদয়ের আরেকটা বড় খালা খালু আছে যারা আমাদের উকিল বাবা মা সেজেছিল
বিয়ের দিনের ঘটনা যদি বলতেন একটু
বিয়ের দিন কি সব থাকে না যে হুট করে বিয়ে হলে যা হয় শর্টকাট করে যতটুক করার, এই বিয়ের আগের দিনই যতটুক সম্ভব হুটহাট করে আমাদের সব ঠিকঠাক হলো, দুই দিনের মাথায় সব শপিং টপিং করা হলো, তারপর কাজে ঠিক করা হলো।
শপিং গুলো কি আপনারা দুইজন একসাথে করেছিলেন?
হ্যাঁ, আমরা দুইজন, তারপর আমাদের কিছু ফ্রেন্ডও ছিল একসাথে মিলে আমরা, আর হৃদয়ের পছন্দ মতো, আমি আমার পছন্দ মতো, দুইজনে দুইজনের পছন্দ মতো করে সব শপিং করেছিলাম। আমরা হৃদয়কে যখন আমি রোজার সময় প্রথম হ্যাঁ বলি, তখন প্রতিটা মানুষই জানে ফেসবুকে হৃদয় একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমি এত বছর পর আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, এই স্ট্যাটাসটা সবাই দেখেছে। এবং এই স্ট্যাটাসটা দেখার পরে কিন্তু প্রচুর সাংবাদিক বলেন, প্রচুর মানুষ ফোন করা শুরু করেছে, কারণ হৃদয় তো সবসময় আমাকে ভালোবাসে ভালোবাসে বলতো, সেটা রেসপন্স আমি কখনোই দেইনি, কিন্তু যখন আমি রেসপন্স দিলাম বিয়ের কয়েকদিন আগে রাজি, তখন হৃদয়টা দিয়েছে যে আমার ভালোবাসার মানুষকে আমি এতদিন পর পেয়েছি। তারপরে তো কয়েকদিন পর বিয়ে হলো, তারপর বিয়ের মধ্যে হয়তো আমাদের যারা কিছু ফ্যামিলি মেম্বার তারা আসছে, ইভেন আমাদের মিডিয়াতে কিছু মানুষ আছে যারা ফ্রেন্ড, নির্ঝর যেমন গান গায়, ও আমার খুব ভালো ফ্রেন্ড, হৃদয়েরও ভালো ফ্রেন্ড, ও আসছিল, মডেল রুমা, ডিজাইনার সুজন ভাই, আরো অনেক মানুষ, তারপর আরো অনেক মানুষ আছে যাদের হয়তো বলিও না, শুনে চলে আসছে, থাকে না একটা বিয়ে বাড়িতে খুশিতে সব অনেকে আসে, তো অনেক মানুষই ছিল।
আসলে বিয়ের অনুষ্ঠানটা কোথায় হয়েছিল?
আসলে আমাদের তো বিয়ের অনুষ্ঠান
স্বল্প পরিসরে, যে বিয়ের আয়োজনটা হয়েছিল আপনার বাসাতেই হয়েছিল?
হ্যাঁ, আমার বাসায় ফ্যামিলিগত হয়েছে, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা অনেক বড় করে অনুষ্ঠান করব, মিডিয়ার মানুষদেরকে জানিয়ে আমরা বড় করে প্রোগ্রাম করব, তারপর আমরা প্ল্যান করে করে সব ঠিকঠাক করে পরে অনুষ্ঠানটা করবো। এবং হৃদয়ও মনে প্রাণে চাচ্ছিল যে এখন কোনো মতে আর্থ হয়ে যাক, আমরা পরে বড় করে অনুষ্ঠান করব।
বিয়ের পরের ব্যাপারগুলো যদি আপনি একটু বিস্তারিত বলতেন, যে আপনার তো সেই অর্থে প্রেম করা হয়নি হৃদয়ের সাথে।
সেটা আমাদের হৃদয় এটা নিজেও বলতো স্ট্যাটাসও দিত কয়েক জায়গায় যে বিয়ে করে ফেললাম কিন্তু আমার বউর সাথে কয়েকদিন প্রেমও করতে পারলাম না ঠিক মতো, কারণ আমাদের প্রেম করার ওই সময়টা আসলে হয়নি, কারণ রোজার মাস, আমি আবার নর্মালি সবসময় রোজা রাখি, আমি জানি না আমার লাইফে কখনো আমার মনেও নেই আমি কবে রোজা ভেঙেছি, তো যেই কারণে থাকে না যে রোজা নামাজ বাসার মধ্যে অনেক ব্যস্ততা সবকিছু মিলে আসলে প্রেম করা কিন্তু রোজার মধ্যে একদমই যায় না, কারণ আমাদের সারাক্ষণে নামাজ পড়তে হয়, কোরআন শরীফ পড়তে হয়, ইফতার রেডি করতে, এগুলি এই প্রেম করার সময়টাই হয়নি এই বিয়ের আগে। যে
শ্যাম সাধনার মাস আসলে সংযমের মাস, সেভাবে আমরা আসলে যারা মুসলিম তারা ব্যাপারটা কি অন্যভাবে দেখি?
হ্যাঁ অবশ্যই, কারণ প্রেম ভালোবাসা বিয়ে সেটা অনেক পরের কথা, বাট রোজার মাসটা আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট। আমার বাবা মারা গেছে, আমি অলওয়েজ আমার বাবার জন্য কোরআন শরীফ খতম দিই, তো আমি এটা নিয়ে আসলে একদমই চিন্তিত ছিলাম না আমার বিয়েতে কি হবে না হবে, কিন্তু রোজা ঈদের পর আমরা শপিং নিয়ে খুব বিজি ছিলাম যে হৃদয়কে আমি কি দিব, হৃদয় আমাকে কি দিবে, এই শপিং, তারপর ফ্যামিলি সবার জন্য কি কিনবো, এগুলি নিয়ে আনন্দটা যে সময় ওইটাই মনে হতো আমাদের প্রেম ভালোবাসা।
বিয়েটা হওয়ার পর আপনারা কোথায় থাকতে শুরু করলেন এবং সময়গুলো কিভাবে কাটছিল?
বিয়ের পর আমাকে ফ্যামিলি সবাই বলছিল যখন অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হওয়ার পর একেবারে ওই সময় আমি হৃদয়ের বাসায় যাবো। তারপর থাকে না হাজবেন্ডের একটা চাহিদা থাকে, না আজকে আমার বিয়ে হয়েছে আমি আমার বউকে নিয়ে যাবো, আমি গেলাম হৃদয়ের বাসা,
সেটা বিয়ের দিন রাতেই। জি, তারপরে সময়গুলো যদি বলতেন কিভাবে আপনাদের সময়টা কাটতো?
সময় খুব ভালো গিয়েছে, বিয়ের পর সময় খুব ভালো গিয়েছে, আমরা কয়েকদিন পরেই আমরা চিটাগাং গিয়েছিলাম, হৃদয়ের একটা শো ছিল, তারপর আমাদের একটা ঘোরা হয়ে গেল আমাদের সাথে, আমাদের উকিল বাবা মা ওনারাও গিয়েছিল, আমরা আমার ছোট ভাইও গিয়েছিল, আমরা আসলে ওখানে হৃদয়ের শো হবে আর হৃদয়ও চাচ্ছিল না একা একা যেতে, আমরা একসাথে সবাই মিলে ওখানে গিয়েছিলাম। হৃদয়ের আসলে এক মাসটা খুব ভালোভাবেই গিয়েছে, আমরা
সেই ভালো সময়গুলো যদি একটু আপনি স্মরণ করতেন।
ভালো সময় বিয়ের পর তো সবাই ভালো সময় কাটায়, তাই না? বিয়ের সময় তো পরে মনে হয় যে এটা আসলে একটা মেয়ের জন্য অনেক বড় একটা পাওয়া, বড় একটা সুখ, তাই না? আমার কাছে মনে হতো আমি আসলে অনেক হ্যাপি একটা মানুষ, যে ছেলেটা আমাকে এত ভালোবাসে সেই মানুষটা অনেক হ্যাপি আমাকে পেয়ে। আমারও মনে হতো এই মানুষটা তিনটা বছর আমার জন্য এত ভালোবাসা দেখাইছে, আমি নিশ্চয়ই তার সাথে হ্যাপি থাকবো। বিয়ের এক মাস দেড় মাস খুবই ভালো গেছে, তারপর আমরা ইন্ডিয়াতেও গেছিলাম, ইন্ডিয়াতে যে আমরা আবার বিয়ের প্রোগ্রাম যে হবে পরে অক্টোবরের প্রথমে হওয়ার কথা ছিল। আমরা আবার বিয়েতে কি পরবো না পরবো কি করবো, আমরা আবার ইন্ডিয়াতে গিয়েছিলাম শপিং করার জন্য।
বিয়ের পর আপনারা ইন্ডিয়াতে অনেক ভালো সময় কাটিয়েছেন আমি যতদূর জানি, আপনারা আপনাদের ফেসবুক দেখলে বোঝা যায় আপনারা দুইজন অনেক কাছাকাছি ছিলেন ইন্ডিয়াতে, একদম একে অপরের সাথে, সেই সময়গুলোর কথা যদি একটু বলতেন।
এতে বিয়ের পর অনেক ভালো সময় কাটতাম আমাদের, ইভেন আমরা যখন ইন্ডিয়া গিয়েছি, ইন্ডিয়া গিয়ে সবার জন্য শপিং করতাম, সবার জন্য শপিং করছি বিয়েতে কে কি পরবে না পরবে, ইভেন সংসারের রান্নাঘরের জিনিস, সংসারের অনেক জিনিস আমরা কিনতাম। এটা আসলে বিয়ের পর আসলে কাছাকাছি যাওয়া ওইটার জন্য আমাদের আসলে মোটেই যাওয়া ছিল না, আমাদের পুরোপুরি যাওয়াটাই ছিল বিয়ের অনুষ্ঠান যখন আমরা করব। আমরা তো শুধু দুজন না, ফ্যামিলির অনেক মেম্বার আছে, আমরা সবার জন্য শপিং করতে গিয়েছিলাম।
যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। Roxy Fusion, stylish wool finish.
বাধাহীন জীবনের পথ চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপ্টিক সোপ একদম ফ্রি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা। ভালোবাসার বাংলাদেশ, আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্ট অনেকে অনেক কমেন্ট করছেন এবং আপনিও কিন্তু অবশ্যই সেখানে কানেক্টেড থাকবেন। এবং 16260 তো আছেই বন্ধু, সো বন্ধু অবশ্যই 16260 তে যারা কানেক্টেড হবেন তাদেরকে বলছি FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। নরিন খান আমাদেরকে লিখেছেন, ভালোবাসার মানুষগুলো কেন আমাদের অনুভূতি গুলো বোঝে না। আসলে বোঝে ঠিকই, মাঝে মধ্যে জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়, আর এটাই তো বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। সো বন্ধু অবশ্যই কিন্তু জিনিসটা মাথায় রাখতে হবে। আর অনেকে আছেন আমাদের সঙ্গে, সবার কমেন্ট যদি আমি পড়তে পারছি না তাহলে আমি সেই গল্পটি আর শুনবো না, শুনতে পারবো না। সো অবশ্যই আমি নামগুলো পড়ে দিচ্ছি। নীলম খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সেলিম হাসান, সেলিম রাজকুমার, ফাহাদ আছেন, তৌফিক আহমেদ, শুভ আছেন আমাদের সঙ্গে, মাসুদ রানা, মাসুম আছেন আমাদের সঙ্গে, স্বপ্নীল সাগর আছেন, আরিফ মজুমদার আছেন আমাদের সঙ্গে, আরিয়ান খান আছেন, প্রিয়জার জাহান আছেন আমাদের সঙ্গে, শ্রাবণের ছড়া পাতা আছেন, এমডি সোহান, আমার একলা আকাশ আছেন আমাদের সঙ্গে, সৈকত আলী সর্দার আছেন, রোমান্টিক বন্ধু আছেন, রুবায়া আক্তার, নীল আকাশের তোমার জন্য, তানজিন খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন পেন্সিলে আঁকা জীবন। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে কানেক্টেড হবেন, আমি বারবার করেই বলছি www.facebook.com/thakafm90.4, এবং সেখানে যে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। তানজিনা মৌ আছেন, পেন্সিলে আঁকা জীবন, হৃদয় খান আছেন আমাদের সঙ্গে, শফিক মজুমদার আছেন আমাদের সঙ্গে, অনিক হাসান রুয়েল আছেন, বুলবুল মোল্লা ইমরান আছেন আমাদের সঙ্গে, মনির কাকন আছেন, মাহাদি হাসান শিবলু আছেন আমাদের সঙ্গে, মাসুম পারভেজ, এমডি বাহাজ উদ্দিন আছেন আমাদের সঙ্গে, আমি দুষ্ট হারি শুভ আছেন আমাদের সঙ্গে, সৈকত দাস, রাহাত মাহমুদ আদর আছেন, নীলম খান আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা বারবার করেই বলছি www.facebook.com/thakafm90.4, আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আর যারা কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু 1626 রত আছে, লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আর ফেসবুকে আছেন আমাদের সঙ্গে অচেনা জীবন আছেন, হোসেন খান আছেন, মাহমুদুল হাসান বাঁধন, তুষার কর্মকার, অর্ণব হাসান আছেন আমাদের সঙ্গে, রায়হান তালুকদার, এমডি শাহিন, নোমান জুয়েল, শাহেদ শাকিল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন তাকিয়া জাহান, ঈশা, ইয়ার হোসেন, তুহিন আছেন, মুনির শাহরিয়ার, মুন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি আরিফ, এমডি রাজিবুল ইসলাম, নদী প্রধান, তারিকুল ইসলাম, রাশেদ খান সহ আরো অনেকেই আছেন। আরো অনেক কথাই হবে, আরো অনেক কমেন্ট আমি পড়ব। আর এই মুহূর্তে একটি গানে বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন।
বেদনা ও ভাবনা যত ভাষা খুঁজে পা জমে থাকা বিমান ধুয়ে যা সরিয়ে সামনালি তুমি যে কি তোমাকে চেয়েছি যেন বারে বার বোঝাবো কি ভাবে আর তুমি যে আমার জীবনে
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনার এই সঙ্গে আর থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত আর এই মুহূর্তে যারা শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি কেউ কোথাও যাননি এখন পর্যন্ত আমাদের সঙ্গে কানেক্টেড আছেন আর বন্ধু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 আর সেখানে যে পোস্টটি দেওয়া আছে আপনারা জানেন এবং যারা শুনছেন এবং যারা মাত্র জয়েন করলেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশি অতিথি বন্ধু সুজানা হৃদয়খানের সাবেক স্ত্রী সুজানা আজকে আমরা শুনছি তার জীবনের গল্প সো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন আর অনেক কমেন্ট আছে ফেসবুকে অবশ্যই কমেন্টগুলো পড়বো আমি আর বন্ধু যারা 16260 তে আমাদের সঙ্গে কানেক্টেড হচ্ছেন তাদেরকে বলছি তারা কিন্তু কেউ তাদের নামটি লিখছেন না অবশ্যই কিন্তু আপনার নামটি লিখবেন লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে এমজি সালাউদ্দিন আইবি আছেন আমাদের সঙ্গে তিনি শুনতে পারছেন না কিভাবে কমেন্টস করবেন মনে হয় সার্ভারে কোনো প্রবলেম হয়েছে যার কারণে আপনি শুনতে পাচ্ছেন না কোনো সমস্যা নেই কালকে আপনি এটি পেয়ে যাচ্ছেন ডাউনলোড অবশ্যই শুনে নেবেন আলামিন সরকার বিপি আছেন আমাদের সঙ্গে মাসুদ করিম মুস্তাদ শারমিন আছেন আমাদের সঙ্গে নিয়াজ মাহমুদ নোমান রাশেদ রাজ আছেন আমাদের সঙ্গে আরও আছেন রকস্টার পাভিল শামিম হোসেন শান্ত কামব্যাক আছেন আমাদের সঙ্গে ফরহাদ হোসেন ফয়সাল আছেন স্বপ্নীল সাগর আমি দুষ্ট আছেন কাগজের নৌকা জয় আছেন অর্ণব আহসান ইফকে আছেন আমাদের সঙ্গে আরও আছেন নিলয় ইসলাম অর্ণব আছেন আরও আছেন সামিয়া আজাদ সেতু সাফাত খান রাসেল আছেন আমাদের সঙ্গে জুবাইর আহমেদ জাহিদুল ইসলাম জুয়েল আছেন আমাদের সঙ্গে এমডি আশরাফুল ইসলাম রাকিব খান আছেন আমাদের সঙ্গে আরো আছেন নিঝুম মনের আকাশ আছেন আমাদের সঙ্গে তাসনিম জাহান ইমো আছেন তিনি লিখেছেন জীবনটা এমনই হয় জীবনে কখন কি হয় আপনি কিন্তু সেটা জানতেও পারবেন না হয়ে যাবে কোন এক সময় আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে মিশুক শাহা আছেন আমাদের সঙ্গে অর্ণব আহসান সৈকত দাস আছেন আমাদের সঙ্গে অর্ণব আহসান এফকে লিখেছেন জীবন বড় অদ্ভুত মানুষের উপরে উপরে এক ভিতরে আর এক, কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল পাওয়া যায় না, হারিয়ে যাচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস নামক বস্তুটা। মানুষ চেনা বড়ই কঠিন উঠেছে দিনে দিনে, এই তো বাস্তবতা। আর তাই হয়তো বলি বাস্তবতা বড় কঠিন, আসলে বাস্তবতা বড় কঠিন, কিন্তু বিশ্বস্ত জিনিসটা, বিশ্বাস জিনিসটা কিন্তু আমরাই নষ্ট করছি, আমাদের কারণেই হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এস এম নিশান ওয়াহিদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন তোমার জন্য অস্থির দীপক আছেন আমাদের সঙ্গে, ইমরান হোসেন সাগর আছেন, এমডি রাহাত হোসেন, মিস্টেরিয়াস প্রিয়াঙ্কা, এইচ কে তামিম, আজিজুর নকিব মাগুরা থেকে আছেন, সোহেল মিয়া আছেন, আবির মোল্লা আছেন আমাদের সঙ্গে, শাহাদাত সরকার বাবু সহ আরো অনেকেই আছেন। আরো অনেক কমেন্ট আছে, আমি অবশ্যই পড়ব, কিন্তু আমি আর সবাইকে অপেক্ষা করাতে চাচ্ছি না, চলে যাচ্ছি গুরুর কাছে।
সুজানা, এই জায়গাতে হয়তো আপনার কাছ থেকে আমি একটা জিনিস একটু ছোট্ট করে জেনে নিই। আমরা যতদূর এর মধ্যে যে আলোচনাগুলো হয়েছে, যতটুকু আপনার কাছ থেকে আমরা শুনেছি, আপনার মুখের যে অবয়ব, যেটা আমি দেখতে পাচ্ছি, আমার শ্রোতা বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছে না, তাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে যখন হৃদয় খানের বিভিন্ন বিষয় আপনার মুখ থেকে উপস্থাপিত হচ্ছে, আপনাদের ভালোবাসার কথা যখন বলছেন, তখন প্রতি মুহূর্তে আপনার কণ্ঠ বাষ্পরুদ্ধ হচ্ছে এবং প্রতি মুহূর্তে আপনি যে কি পরিমাণ কষ্ট পাচ্ছেন সেটি একদম চাক্ষুষ আমরা সামনাসামনি যে সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এই জায়গাতে আমার দুনিয়ার আপত্তি বা এই জায়গাতে আমাদের দুনিয়ার কষ্টের একটি জায়গা, সেটা যে একটা মানুষ আরেকটা মানুষকে কত ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যেমন আপনাদের ক্ষেত্রে আমি যদি জানি যে বিবাহের পূর্বে প্রায় 3.5 বছর বা তারও অধিককাল সময় আপনারা পরস্পরকে ভালোবেসেছেন, প্রেমের এই চমৎকার রিলেশনশিপ আপনাদের মধ্যে ছিল, দেন ফাইনালি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারপর অল্প কয়েক মাসের বিরতি, তারপরই আপনারা দুইজন দুইজনের সম্মতিতে সেপারেশনে চলে গেলেন, কেন? এবং আপনাদের কথোপকথনের যে ধরন আপনার কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি, এবং সেই কথোপকথন বলে দিচ্ছে যে আপনাদের মধ্যে বড় কোনো প্রবলেম কখনোই ছিল না, সামান্য সামান্য ভাব ব্যাপার, ছোট ছোট ঘটনা, যে ব্যাপারগুলোতে হয়তো নিজের আমিত্বটা সামনে চলে এসেছে, আগে তো হৃদয় খান এমন ছিল এখন কেন এমন না, আগে তো সুজানা এরকম ছিল সে কেন এখন এমন না, এই যে ছোট ছোট ব্যাপারগুলো, সেগুলো হয়তো আপনাদের আমিত্বের জায়গাটাতে একটা দেয়ালের ভূমিকায় চলে এসেছে, যে আমিত্বটাকে আপনারা চাইলেই হয়তো দুইজনে পাশে সরিয়ে রাখতে পারতেন, যে বাদ দাও এসব প্রসঙ্গগুলো নিয়ে আসার দরকার নাই, এর উপরে এর ঊর্ধ্বে আমাদের রিলেশনশিপটা অনেক বেশি মূল্যবান, আমাদের এখনো বহু দূর, বহুদিন, বহু বছর যাওয়ার বাকি আছে, চলো আমরা সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে নিজেদের জীবনটাকে আবার সামনে দিকে এগিয়ে নিই। কিন্তু সে ব্যাপারটা সেরকম আসলে হয়নি, আপনারা সে আমিত্বের দ্বন্দ্ব থেকে বের হয়ে আসতে পারেনি। চমৎকার একটি কথা আছে আমিত্বকে নিয়ে, যে খুদি কখনকার দুতাব খোদা মিল জায়গা, আসলে ব্যাপারটা তাই, যে আমিত্বকে যদি তুমি সত্যি দূরে সরিয়ে রাখতে পারো, মানুষ তো মানুষ, স্রষ্টার সান্নিধ্য পাওয়া যায়, সেই আমিত্বের দ্বন্দ্বেই আপনাদের এত চমৎকার একটা রিলেশনশিপ আজকে এই ধরনের সেপারেশন এসে পৌঁছেছে। এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলসে শুনতে চাইব সুজানা, এবং এই ব্যাপারগুলো কেন, এইসব ছোট ছোট বিষয়গুলো কিভাবে এসেছে, কিভাবে ফাইনালি আপনাদের সম্পর্কটা এই পর্যায়ের দিকে গড়িয়ে গেল, সেই ব্যাপারগুলো আর একটু ডিটেলসে জানব।
তারপর সবথেকে আমার কাছে যে জিনিসটা ভালো লাগতো, মজা লাগতো, যে আমি অনেক ভালো রান্না করি, এটা সবাই বলে, অনেক ভালো রান্না করি, আমি অনেক সাংসারিক, এটা হৃদয়ও বলে, আমার ফ্যামিলিও বলে, সবাই বলে।
হৃদয় কি আপনার রান্না খেয়ে প্রশংসা করতো সবসময়?
সবসময়, ইভেন হৃদয় নিজেই বলতো যে আমি বিয়ের পর 16 কেজি মোটা হয়ে গেছি শুধুমাত্র আমার বউর কারণে, আমার বউ সারাদিন রান্না বান্না করে আমাকে খাওয়ায়, সারাদিন আমার বউ আমি কি খেতে পছন্দ করি, কারণ হৃদয় নর্মালি ফিশ খায় না, ভেজিটেবল একদমই পছন্দ করে না, ও খুব বিরিয়ানি বিফ পছন্দ করে, মিষ্টি জাতীয় খাওয়া খুব পছন্দ করে, তা আমি ওর জন্য সবসময় ও যা খেতে পছন্দ করে আমি তাই করতাম, বিরিয়ানিটা বেশি করতাম, বিফটা বেশি করতাম, আমি কখনোই টায়ার্ড হতাম না কখনো, ইভেন আমার বাসায় কাজের মানুষও ছিল না ফিক্সড, ছোট বউ আছে, ছোট বউ ছোট বউর কাজ করে চলে যায়, আমি নিজের হাতে সবকিছু করতাম, আমি আমার হাজবেন্ডের জন্য সারাক্ষণ রান্না, কারণ আমি জানি হৃদয় খেতে খুব পছন্দ করে, তো আমি ওর জন্য রান্না করতাম, এবং আমি এত বেশি ভালো রান্না করতাম বলে মাঝে মাঝে আমার বাসায় প্রচুর গেস্ট আসতো, হৃদয় দাওয়াত দিত, আমি দাওয়াত দিতাম, আমাদের মিডিয়ারও অনেক মানুষ আছে যারা খুব ঘন ঘন আসে, এবং সব মানুষ খেয়ে শুধু একটা কথাই বলতো, হৃদয় তুমি অনেক লাগে অনেক লাগে, তোমার বউ এত মজা মজা রান্না করে, হৃদয় বলতে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে মিডিয়াতে মেয়েরা এত সাংসারিক হয়, এত ভালো রান্না করে, আমার এই বউটাকে আসলে দেখলাম অনেক মানুষের তো শুধু রান্না পারে না। তা এই যে আমার খাওয়ার এত প্রশংসা করতো, আমি যে ওর এত টেক কেয়ার করতাম, মাঝে মাঝে অনেকে এটাও বলতো আমি নাকি হৃদয়কে বাচ্চার মতো টেক কেয়ার করি, মানে ওর খাওয়া কখন খেতে হবে, জোর করে ওকে এটা খাওয়ানো, জোর করে এটা খাওয়ানো, স্বাভাবিক। আমি তো চাবই আমার হাজবেন্ডের শরীর ভালো থাকুক, তাই না? তো আমি অনেক টেক কেয়ার করতাম ওর।
আপনার প্রতি কতটা তার নজর থাকতো?
আমার প্রতি থাকতো, ও যেমন আমার প্রতি কেয়ারিং সবসময়। ধরেন ও বাইরে খেতে খুব পছন্দ করতো, ধরেন হুট করে বলতো চলো আমরা বাইরে খেয়ে আসি, ও ঘুরতে পছন্দ করতো চলো আমরা কোথাও ঘুরতে যাই, কারণ আমাদের দুইজনের মধ্যে একটা প্রচন্ড মিল ছিল, ও ঘুরতে পছন্দ করতো আমিও ঘুরতে পছন্দ করতাম। কখনো মাঝে মাঝে অনেক লম্বা সময় পেলে আমরা দেশের বাইরেও চলে যেতাম, আমাদের এই জিনিসটা খুব মিল ছিল যে আমরা ঘুরতে খুব পছন্দ করতাম, লং ড্রাইভে যেতে পছন্দ করতাম।
কিন্তু কখনো এমন হতো না যে আপনি তার বউ হিসেবে তার পাশে আছেন, কিন্তু অনেক তরুণী, অনেক ফ্যান, ফিমেল ফ্যান, তারা এসে হৃদয়কে ঘিরে ধরতো, ব্যাপারগুলো আপনার কাছে কেমন মনে হতো তখন?
আমার কথা হলো কি, হৃদয়ের অনেক ফ্যান, হৃদয়ের জন্য অনেক মেয়ে পাগল, সেটা আমি নিজের চোখেও জানি, কারণ হৃদয়ের অনেক কিছুই আমি জানতাম, হৃদয়ের ফোন হোক, হৃদয়ের অন্য অনেক কিছুই আমি জানতাম, আমি দেখতাম প্রচুর মেয়ের জন্য পাগল। ইভেন বিয়ের পরে এমনও সিচুয়েশন হয়েছে আমাকে মেয়েরা ফোন করে করে বাজে বাজে কথা বলতো, মানে হৃদয় কেন আমাকে বিয়ে করলো, অনেক বাজে বাজে। আসলে আমি এগুলি কখনই গায়ে মাখাতাম না, একটা সেলিব্রিটির জন্য অনেক ফ্যান থাকতেই পারে, আমিও যেরকম ফ্যান, আমার জন্য অনেক ফ্যান থাকতে
পারে।
এখানে আমার কাছে আমার কাছে এটা নর্মাল জিনিস, বাট আমার কাছে এটাই ইম্পর্টেন্ট জিনিস, আমার কাছে এটাই খারাপ লাগবে যে আমি জানি আমার হাজবেন্ড অনেস্ট, কে ওর জন্য পাগল, কে মরে যাচ্ছে সেটা আমি কেয়ার করি না, বাট আমার হাজবেন্ড যদি উল্টাপাল্টা কিছু করে তখন আমার কষ্ট লাগবে, তাই না? তো সেই জায়গাটায় আমার হৃদয়ের প্রতি বিশ্বাস ছিল, কারণ বিয়ের তিন বছর আগে যখন হৃদয় আমাকে পাগলের মতো পছন্দ করত, আমার কথা শুনে ও লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলেছে, তখন হৃদয় ছুঁয়ে আমাকে কসম খেয়েছিল যে আমি জীবনও আর ড্রিঙ্ক করবো না, স্মোক করবো না, আমি জীবনও কোনো মেয়ের সাথে কোনো উল্টাপাল্টা কিচ্ছু করবো না, আমি আমার মিউজিকের কসম খেয়ে বলতেছি, আমি কোরআন শরীফের কসম খেয়ে বলতেছি। তো এই যে বিশ্বাস আমার মনের ভিতরে ঢুকে গেছে, একটা মানুষ কখনোই কোরআন শরীফ মিথ্যাতা বলতে পারে না, এই বিশ্বাসটা থেকে আসলে আমি তিন বছর কখনোই হৃদয়কে কোনো মেয়ে ঘুটিতে বা কোনো কিছু নিয়ে কখনো সন্দেহ করতাম না।
আমার মনে হয় এমন কোন সিমটম আপনি দেখেন নাই?
এরকম সিমটম আমি না, যেটা দেখিনি আমি সেটা বলতে চাই না।
অবশ্যই, আপনার হৃদয় যখন থেকে আপনাকে পছন্দ করল, এরপর আপনার যতদিন ভালো সময় গেছে, এই সময়গুলোকে হৃদয়কে আপনি একরকম ভাবেই পেয়েছেন, যে আপনি যেভাবে চেয়েছেন হৃদয় সেভাবেই চলতে পছন্দ করেছে, মানে হৃদয়ের কাছ থেকে আপনি যেটা আশা করেছেন, মানে যেভাবে চলতে বলেছেন হৃদয় আসলে সেভাবেই চলেছে, ব্যাপারটা তো এমনই ছিল।
হ্যাঁ, প্রথম এক দেড় মাস ছিল।
এরপর আস্তে আস্তে কিভাবে আপনার কাছে কোন ব্যাপারগুলোতে চেঞ্জ মনে হলো?
কারণ যেই ছেলেটা আমার কথা মতো চলতো, মানে আমি তো হৃদয়কে একটা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসছিলাম, যেমন আমার হৃদয়ের কয়েকটা জিনিস আমাকে অনেক মুগ্ধ করত, যেমন আমি নিজেও একটু, মানে আমি মডেলিং করি, যাই করি, আমার ফ্যামিলির মানুষ বাইরেও অনেকে যারা আমাকে খুব ভালো করে চিনে তারা জানে আমি একটু, শুনেন একটা কথা বলে না যে মিডের ভিতর, অনেকের বাইরের মানুষের ধারণা মিডের মানুষ মানেই খারাপ, এটা মানুষের ভুল, মিডের বাইরে অনেক খারাপ আছে, মিডের ভিতরে মানুষ ভালো খারাপ আর বাইরের মানুষ ভালো, এটা ভুল। যারা এইসব কথা বলে তারা বাইরের দিক তাকায় দেখো বাইরে কত খারাপ কাজ হচ্ছে। আমি বলবো মিডিয়া বলেও কথা না, মিডের বাইরে বলেও কথা না, যে ভালো সে ভালো, যে খারাপ সে খারাপ। আসলে মিডের ভিতর আর মিডের বাইরের মানুষ এখানে কোনো পার্থক্য, কিন্তু মানুষ দেখে যে মিডের ভিতরের মানুষ খারাপ, মিডিয়ার বাইরের মানুষই ভালো, এটা সম্পূর্ণ ভুল। মিডিয়ার বাইরের মানুষ হোক বা মিডিয়ার ভিতরের মানুষ হোক, এটা মানুষ কেন আসলে আমাদেরকে এভাবে দেখে, কারণ তারা আমাদের প্রতি জানার আগ্রহ বেশি, তারা আমাদেরকে দেখে বেশি, যে কারণে তারা আমাদের উপরে সবসময় একটা আকর্ষণ থাকে,
একটা ফোকাস থাকে, এই জন্য এই ব্যাপারগুলো নিয়ে বেশি,
হ্যাঁ এই জিনিসটা নিয়ে বেশি 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 বলে। আজকে মিডিয়ার বাইরে যারা থাকে তাদেরকে তারা চিনে না, জানে না, দেখে না, তারা ফোকাস না, যে কারণে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। একটা মিডিয়ার বাইরেও দেখবেন যখন ডিভোর্স হয় সেটা তো হয়তো তাকে চিনে না, তাকে নিয়ে কথা বললো না, সে হয়তো আরো চারটা বিয়ে করলো কোনো কথা বলে না, কিন্তু মিডিয়ার মানুষের একটা বিয়ে ভেঙে যাক, ও তারা খারাপ মানুষ। কেন, আমরাও তো মানুষ, তারাও তো একটা মানুষ, এবং আমাদের আমাদেরকে নিয়ে যখন ওরা কথা বলে আমাদেরকে তো তারা দেখছে, তাই না? আমাদেরকে যদি মিডিয়াতে তারা দেখছে সেখানে, এটা বড় কথা না, বড় কথা হলো এজ এ পার্সন কে কেমন সেটা সে নিজেকে জাজ করলে বোঝা যাবে, আর উপরে আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলাই জানেন কার মনের ভিতর কেমন, কোন মানুষটা কে ভালো খারাপ। কোনোদিন আমি কখনো অন্য মানুষকে খারাপ ভাবে জাজ করতে পারি না।
তোমাকে তুমি কার না, চাই না মে তুমি অন্য কার হবে না, কেউ তোমাকে তুমি কার না, স্বপ্ন আমার রে ভেঙে যায় আমারি মনোভিমানী ঝরে, হৃদয়ের নীল আকাশ স্বপ্ন আমার রে ভেঙে যায় আমারি মনোভিমানী ঝরে, থাকো যদি দূরে সুখেরই প্রদীপ জলে মনের উঠোন জুড়ে, দু চোখে বৃষ্টি নামে থাকো যদি দূরে,
কোথাও লেখা নাই যে তুমি একটা খারাপ মানুষকে খারাপ বলো, তুমি জাজ করো।
আপনার কাছে আমি এখন যে ব্যাপারটা জানতে চাই, হৃদয়ের ভিতরের পরিবর্তনগুলো কবে থেকে আপনার কাছে প্রকাশ পেতে শুরু করলো, ব্যাপারগুলো আপনার কাছে কিভাবে আপনি গ্রহণ করছেন, হৃদয় চেঞ্জ হচ্ছে, হৃদয়ের চেঞ্জগুলো দেখে আপনার ভিতরে কি মনে হচ্ছে, আপনি কি চিন্তা করছেন, এই ব্যাপারগুলো যদি একটু বিস্তারিত বলেন।
সবই ভালো যাচ্ছিল বিয়ের পর, সবকিছু ঠিক যাচ্ছিল। আমাদের আমার আর হৃদয়ের মধ্যে ফ্যামিলির বাসার ভিতরে একটা জিনিস খুব ছিল যে আমরা রান্না বান্না করতাম, আমরা দুজন দুজনকে সময় দেওয়া, হৃদয় হৃদয় হয়তো কাজ করতেছে স্টুডিওতে, আবার হৃদয় হয়তো হঠাৎ মুড আসে যে চলো আমরা দুজন মিলে মুভি দেখি। তো মুভি দেখার সময় আমি আবার অলওয়েজ খুব রান্না বান্না করতাম, খাওয়া দাওয়া করে একসাথে মুভি দেখতাম, এই জিনিসটা আমরা খুব এনজয় করতাম। তো এবার যেটা হোক, আরো অনেক টুকিটাকি জিনিস আছে যেটা আমরা দুজন খুব ভালোই ছিলাম, কিন্তু বিয়ের দুই মাস পর থেকেই, দেড় দুই মাসের মাথায় হবে, হৃদয় না অনেক ছোট্ট খাটো ব্যাপার নিয়ে একটু রেগে যেত।
হৃদয়ের সাথে যখন থেকে আপনার পরিচয় আর বিয়ের পর পর্যন্ত আপনার কি কাজ বন্ধ ছিল? আপনি যে এই প্রফেশনে আছেন, এই ব্যাপারটিকে হৃদয় কিভাবে দেখতো? এটা কি আপনি সাপোর্ট করতো হৃদয় নাকি? জি
অবশ্যই, হৃদয় তো আমাকে চিনেই হলো আমি মডেল সুজানা দিয়ে, তাই না? ও তো বিয়ের আগেই আমাকে দেখতো, আমি কাজ করি,
সেটা ঠিক আছে। বাট যখন আপনাকে সে জীবন সঙ্গী মনে করতে চাচ্ছে, তারপরে কি কখনো মনে হয়েছে যে সে চাচ্ছে না আপনি কাজগুলো করেন?
আমাদের বিয়ের সময় মুরব্বী সহ সবাই যখন গার্জিয়ান ছিল, জিজ্ঞেস করা হয়েছিল হৃদয় সুজানার কাজ নিয়ে তোমার কোনো সমস্যা আছে? হৃদয় বলছে না। আমাকে যখন জিজ্ঞেস করছে তুমি কি সুজানা হৃদয়ের কাজ নিয়ে কোনো সমস্যা, আমি বলছি না। তো দুজনেই দুজনের ব্যাপারে কোনো সমস্যা নাই। হৃদয় নিজেই বলতো সুজানা তো এমনি কম কাজ করে, আমার ওর কাজ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের পর, এটা অনেকেই জানে, বিয়ের পর আমি হাতে গোনা কয়েকদিন হয়তো শুটিং করেছি যেগুলো আমার অনেক আগের থেকে কমিটমেন্ট দেওয়া ছিল, বাট আমি বেশিরভাগ সময়টাই আমি সংসারে দিয়েছি। কারণ আমার হাজবেন্ডের সাথে সংসার বলেন, দেশের বাইরে বলেন, যেখানেই যাক আমি হৃদয়ের সাথে সব জায়গায় যেতাম। তো ওই জিনিস নিয়ে কখনোই সমস্যা হতো না। কিন্তু আমি মাঝে মাঝে ফিল করতাম হৃদয় আমার কাজ নিয়ে মাইন্ড করে, তারপর ছোট্টখাটো ব্যাপার নিয়ে মাইন্ড করে। তো ওকে আমি বলতাম যে তুমি আমার শুটিং হচ্ছে, তুমি তো সবাইকে চিনো, যেখানে আমি শুটিং করি তুমি তাদেরকেও চেনো, তুমি দরকার হলে তুমি আমার সাথে শুটিং এ যেতে।
হঠাৎ করে ব্যাপারগুলো কিভাবে আপনার কাছে প্রথম আসলো? আপনি এর আগেও কাজ করতেন, হৃদয় সেটা জানতো। এমন ভাবে কখন আসলো যে আপনি কোনো কাজে যাচ্ছেন অথবা কোনো কাজ করে দেরি করে ফিরছেন, তখন হৃদয়ের কমপ্লেন, ব্যাপারটা প্রথম দিন কেমন ছিল একটু যদি বলতেন?
না, আমাদের আসলে ওইভাবে কখনোই কোনো কিছু হয়নি, একদম আমি কেন দেরি করে আসলাম, আমি কেন কাজ করলাম, কারণ আমি ওইভাবে তো কাজই করি না। কারণ আমার ড্রাইভার আমাকে সবসময় নিয়ে যায়, আমার ড্রাইভারই আমাকে নিয়ে আসে সেখানে। ওইটা নিয়ে হৃদয় আসলে কখনোই কোনোদিন কথা বলে নাই। আমি যেমন ওর হৃদয়ের সাথে যখন আমার রাগারাগি হতো, মন খারাপ হতো, হৃদয় হয়তো আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। হৃদয় আমি হয়তো একটা মেয়ের সবচেয়ে বড় জায়গাটা কোথায়, তার মার বাসা। আমি হয়তো হৃদয়ের সাথে কখনো মন খারাপ হলে, অনেক কষ্ট পেলে আমার মার বাসায় যেতাম, কারণ হৃদয়ের বাসা থেকে আমার মার বাসা 10-15 মিনিট দূরে। আমি আমার মার বাসাতেই যেতাম যখন অনেক খারাপ সিচুয়েশন হয়ে যেত, আমি অনেক কষ্ট পেয়ে যেতাম। কিন্তু সে তো আমার হাজবেন্ড, যে আমাকে এতই ভালোবাসে, যে আমার হাজবেন্ড, সে তো দরকার হলে আমার মার বাসা থেকে আমাকে নিয়ে আসতে পারে, বলতে পারে যান চলো বাসা চলো, আমি একা থাকবো না, সেই জিনিসটা কখনই করতো না। তারপর 3-4 মাস যাওয়ার পর দেখি তার রাগ উঠলে সে আমাকে ফেলে ঢাকার বাইরে চলে যেত, 10-15 দিন কোনো খবর নেই। আবার 15-20 দিন পর যখন আসতো, এসে আমার কাছে মাফ চাইতো, বলতো জান আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও।
এই 10-15 দিন আপনার সাথে কোন রকম যোগাযোগ থাকতো না?
না, ইচ্ছে হলে হয়তো একদিন কথা বলতো, দুই দিন কথা বলতো।
আপনি যোগাযোগ করার চেষ্টা করতেন না? সে কোথায় গেল?
আমি না, সে কোথায় যায় সেটা আমি জানি, আমার পরিচিত মানুষের বাসায় যায় সেটা আমি জানি। আমার কথা হলো সে কোথায় গেছে, কোন আত্মীয়র বাসায় গেছে, কার কাছে গেছে, আমার কাছে সেটা ইম্পর্টেন্ট না। আমি একটা নতুন বউ, আমার ইচ্ছে হবে আমার হাজবেন্ডের সাথে থাকতে। আমার হাজবেন্ড যেখানে 3 বছর মানুষকে বলে আসছে আমাকে প্রচন্ড ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচবে না, যে আমাকে ছাড়া জীবনও থাকতে পারবে না, এত ভালোবাসে যে যেই মানুষটাকে সেই মানুষটাকে রাগ করে জেদ করে সে 15-20 দিন কিভাবে দূরে থাকে। এবং এটা 3 মাস, লাস্ট 3 মাস, এবং এই লাস্ট 3 মাস যখন এই ঘটনা ঘটে, এরপরে আমাদের ডিভোর্সটা হয়।
এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কি নিয়ে বেশি ঘটছিল?
আমাদের আসলে কোনোদিনও কখনো সিরিয়াস কিছু ছিল না, ছোট্টখাটো ব্যাপার নিয়ে জিনিসটাকে একদম সিরিয়াস পর্যায়ে চলে যেত। এটা আসলে এমন কোন ইস্যু না। আমার শুধু মনে হতো ও হয়তো অনেক বেশি ইম্যাচিউর, ও হয়তো কথা শুনতে চায় না কারো। যেমন অনেক সময় আমাদের প্রবলেমের ভিতরে মুরব্বীরাও আসতো বুঝাতে, হৃদয় যেমন কথায় কথায় বলে আমি কারো কথা শুনব না, আমি কিন্তু সমাজ ছাড়া না, আমি কিন্তু ফ্যামিলি ছাড়া না। তাহলে যেই ছেলে আমাকে ফ্যামিলি নিয়ে বিয়ে করেছে তাহলে সেই ছেলে এখন ফ্যামিলিকে রেসপেক্ট কেন করতেছে না, সেই ছেলে কেন মুরব্বীদের কথা শুনতে চাচ্ছে না, এটা কি একটু হলো চেঞ্জ না? সে তো বিয়ের আগে তাদেরকেই পাগল করে, তাদেরকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমাকে বিয়ে করেছে, তাহলে বিয়ের পর তাদেরকে রেসপেক্ট কেন করে না? যে ছেলে বিয়ের আগে সবাইকে বলে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি সুজানা ছাড়া বাঁচবো না, সুজানা না থাকলে আমি শেষ হয়ে যাবো, ইভেন হৃদয় এই কথাও বলতো, সুজানা চাইলে আমি মিউজিকও ছেড়ে দিব, এটা কি ইমেচিওর কথা না? কেন মিউজিক ছাড়বে? হৃদয়ের ট্যালেন্ট আছে, হৃদয় মিউজিক করবে, এগুলি হল ইমোশনাল কথাবার্তা। আমি তখন বলছি হৃদয় তুমি মিউজিক কেন ছাড়বে, মিউজিক ছাড়ার কথা তো আসতেছে না, কথা আসতেছে আমাদের দুজনের অনেক প্রবলেম, দুজনকে আসলে স্যাক্রিফাইস করতে হবে, দুজনকে কম্প্রোমাইজ করতে হবে। তুমি যদি এখন এক রোখা ভাবে বলতে থাকো আমি ফ্যামিলি মানি না, মুরব্বি মানি না, আমি যা বলবো তাই হবে, এটা তো এখনকার দিনে এই যুগে এটা তো পুরুষ শাসিত সমাজ না যে সবকিছু জোর খাটাইলে হয়ে যায়। আজকে যদি আমার হাজবেন্ড আমার প্রতি কোনো কমপ্লেন থাকতো, আমি তাকে বারবার বসে বসে জিজ্ঞেস করি তুমি বলো আমার সমস্যাটা কোথায়, তুমি বলো তোমার কোন জিনিসটা পছন্দ না, তুমি যেইভাবে বলবে আমি তোমার সাথে সেইভাবেই সংসার করব, তুমি বলো, তুমি যদি কোনো দোষ খুঁজে পাও তুমি সব মুরব্বীদের সামনে বলো, সবাই যদি বলে হ্যাঁ এটা রাইট আমি সবার কথা শুনবো, কথায় কথায় বলতো আমি মুরব্বি মানি না, আমি ফ্যামিলি মানি না। তো যেই ছেলে তার বাবা মার সাথে সম্পর্ক নাই, যে ছেলে তার বাবা মার সাথেই কখনো যোগাযোগ করে না, চার পাঁচ বছর ধরে কাউকেই মানে না, দাদার বাড়ি হোক নানার বাড়ি হোক কাউকেই মানে না, তাহলে সেই ছেলে আমাকে কোন দিক দিয়ে রেসপেক্ট করবে, আমার ফ্যামিলিকে কোন দিক দিয়ে রেসপেক্ট করবে? আমি তো সেই হৃদয়কে দেখে পাগল হয়ে বিয়ে করি নাই, আমি তো সেই হৃদয়কে দেখেছি যে হৃদয় খুব ভালো ব্যবহার ভালোবাসা রেসপেক্ট আমার জন্য প্রচুর ভালোবাসা দেখাইছে।
অনুরণনে ভুলে যেও না, যত দূর আমি যাই যদি কাপন শীতের সকালে ছুঁয়ে দেব এক পানি রং কপালে, ও লাগে যদি কাপন শীতের সকালে দেব এক পানি রং কপালে, হারিয়ে যদি যাই আধারে খুঁজে পাবে চেনা গানে, দুজনের স্বপ্ন বাধা অনুরণনে
ঢাকা এফএম ঢাকা FM ভালোবাসার বাংলাদেশ।
লাগে যদি খুব একা বা তার ভরসায় মুছে দেব কষ্ট তোমার
সেই ভালোবাসা তুমি এতদিন তাহলে এত মানুষকে কেন দেখালে?
ব্যাপারটা কি এমন ছিল যে আপনি প্রথম দিকে তাকে যেভাবে চেয়েছেন সে সেভাবেই সবকিছু করার চেষ্টা করেছে, পরবর্তীতে হয়তো বিয়ের একটা সময় সে হয়তো সে আপনার সব কথা শুনতে পাচ্ছিল না, সেখানে কি কোনো প্রবলেম হচ্ছিল যে প্রেম করছেন বা আপনি তাকে চাচ্ছিলেন না? যাই হোক, কিন্তু আপনি যা চাচ্ছেন তার কাছ থেকে সবই পাচ্ছেন। হৃদয়, তুমি রাত্রে ১২টার সময় ঘুমাবা, সে হয়তো ১২টার সময় ঘুমাচ্ছে, সে স্মোক করবে না, করছে না, মানে যে কোনো সময় বাসা থেকে বেরিয়ে যাওয়া, এই সব ব্যাপারগুলো আমি বোঝাতে চাচ্ছি যে পরবর্তীতে বিয়ের পর আমার কাছে মনে হচ্ছে যে এমন কি হয়েছিল যে হৃদয় মনে করছে যে আমি কেন তার কথা মতো সব কথা মতোই চলতে হবে আমাকে, ব্যাপারটা কি এমন কিছু ছিল?
এটা তো আসলে হৃদয়ের একান্তই মনের ব্যাপার।
আপনার কাছে কি মনে হয়েছিল?
আমার কাছে কেন
এই যে চেঞ্জ, এই চেঞ্জটা কেন আপনার কাছে কি মনে হয়েছে?
আমার কাছে আসলে মনে, আমার কাছে একদম পুরো স্পষ্ট মনে হতো যে হৃদয় আসলে যতটুকু নিজেকে মনে করে ও অনেক ম্যাচিউরড, ও সব বুঝে, ও সব জানে, ওর কোন মুরব্বীর কথা শোনার দরকার নেই, ও কারোর কথা শোনার দরকার নেই, ও যা বুঝে ও সেইভাবেই চলবে। আমার কাছে মনে হয় হৃদয় একটা জোর খাটাতে চাচ্ছিল যে ও আমার এখন বউ, আমার কথা উঠবে বসবে, আমি যেটা বলবো সেটাই শুনবো, আমি কেন ওর কথা আগের মতো শুনবো। ওর এই এই ওই অ্যাটিটিউডটা আমি দেখতাম যেটা আমাকে সবচেয়ে কষ্ট দিত।
আপনাদের মধ্যে কি অ্যাটিটিউডের কোনো প্রবলেম ছিল যে কে কাকে বেশি স্পেস দিচ্ছে, কে কার কথা বেশি শুনছে বা কার কাছে কার কথাটা বেশি রাখতে পারছে, এইগুলো কি বেশি ছিল?
না, আমাদের আসলে এইসব সিলি ব্যাপার নিয়ে কখনোই প্রবলেম হতো না, কখনোই প্রবলেম হতো না। হয়তো ছোটখাটো ব্যাপার নিয়ে প্রবলেম হতো, ধরেন আমি থাকে না যে কিছু কিছু জিনিস থাকে না যে আসলে এগুলি বলারও মতো না, এগুলি খুবই সিলি একটা জিনিস। যেমন একটা দাওয়াত আছে, আমরা দাওয়াতে যাব দুজন হাজবেন্ড ওয়াইফ, ও হঠাৎ করে মুট করে বলতেছে আমি যাবো না, কিন্তু আমরা কথা দিচ্ছি তাদেরকে যাব। তো আমি আমার হাজবেন্ডকে একটু সুন্দরভাবে বলতেই পারি চলো না, এত রিকোয়েস্ট করছে আমরা যাই, আমার ইচ্ছা নেই, আমার মুড নেই, আমি যাবো না। তো এরকম অনেক কিছু আছে ছোটখাটো ব্যাপার। ও অলওয়েজ নিজের মুডের মতো চলতে পছন্দ করে। ও যেমন কথায় কথায় বলে আমি ক্রিয়েটিভ মানুষ, আমি ক্রিয়েটিভ মানুষ, আমি হুট করে বললেই কিছু করি না, আমার আমার মুডের উপরে আমি সবসময় চলতে পছন্দ করি। সব ঠিক আছে ওর জায়গায়। তাহলে তিন বছর আমাকে এই জিনিসগুলি কেন কখনো দেখায়নি? যে হৃদয়কে আমি কখনো বকা দিলে, যে হৃদয়কে আমি বিয়ের আগে যখন উল্টাপাল্টা চলাফেরা করতো ওকে শাসন করতাম, বকা দিতাম, যে ছেলে কোনোদিন কখনোই আমার কথার উত্তর দেয়নি, চোখ তুলে তাকায়নি, তাহলে সেই ছেলে বিয়ের পর কথায় কথায় আমার সাথে খুব জেদ করে কথা বলে, খুব মেজাজ দেখায় কথা বলে, খুব রুড ভাবে কথা বলে। তো হঠাৎ করে যখন আমি এই চেঞ্জটা দেখি, আমার ভিতর কি কষ্ট লাগবে না?
এখন পর্যন্ত আপনি যতটুকু বলেছেন, আপনাদের ভিতরে ঘটেছে এমন কোন বড় ঘটনা নাই যে ঘটনার জন্য এত বড় ঘটনা ঘটে গেল আপনাদের জীবনে?
এত বড় ঘটনা নেই,
কোন ঘটনাই ছিল না
আমাদের, কখনোই কোনো বড় ঘটনা ছিল না। আজকে যদি অনেক বড় ঘটনা ঘটত তাহলে আমাদের ফ্যামিলির মানুষ, আমি হৃদয় যখন বসছি তাহলে সেইটাই নিয়ে কথা উঠত। আমার শুধু একটাই কষ্ট, আমার আমার হাজবেন্ড যখন মনেই করতেছে যে সে আমার সাথে থেকে হ্যাপি না, আমার সাথে থাকবে না, ঠিক আছে না থাকো, কিন্তু আমার কথা হলো তিনটা বছর যে তুমি আমাকে ভালোবাসাটা দেখাইছো সব পৃথিবীর মানুষকে, সবাইকে, আমাকে, আমার ফ্যামিলিকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সুজানার ছাগড়া আমি কিছু বুঝি না, সেই ভালোবাসাটা তুমি ফ্যান ক্লাবে, ফেসবুকে, ইন্টারভিউতে, সব জায়গায় তুমি না দেখায়, সেই ভালোবাসাটা যদি 10% তুমি ঘরে আমাকে দেখাতা, সেই রেসপেক্টটা আমাকে দেখাতা, তাহলে আমি খুশি হতাম। ভালোবাসার মানুষটা তো আমি, তাই না? তুমি মানুষকে ভালোবাসা দেখায় ভালোবাসা প্রকাশ করে লাভ কি? তুমি মানুষকে ভালোবাসা দেখায় তোমার ভালোবাসাই তোমার চলে গেল।
আপনি শেষ মুহূর্তে কবে থেকে মনে হচ্ছিল যে আপনার সংসারটা মনে হয় আর থাকছে না?
যখন আমাদের 3-4 মাস ধরে একই ঘটনা ঘটতেছে, আমরা প্রতি মাসে 15-20 দিন আলাদা আলাদা থাকি, এখন আমি আমি তো আমার ফ্যামিলিতে থাকি, তাই না?
এইসব সিলি ব্যাপার নিয়ে
ছোটখাটো ব্যাপার নেই, কোনো বড় কোনো রিজন নাই, আপনার কাজের প্রতি তার কোনো আপত্তি নাই, ইনফ্যাক্ট আপনি কাজ বেশি করতেনও না।
আমি সেটাই হলো কথা।
কিংবা আপনি এমন কোন ব্যাপার আছে কি যে হৃদয় অন্য কোন জায়গাতে ভালো থাকছে বা কারোর সাথে মিশতে পছন্দ করছে, এরকম কোন ব্যাপার কখনো আপনি দেখেছেন?
আমি আসলে বলি ভাই, আমি 3-4 মাস আমি হৃদয়ের সাথে আমাদের থাকা হতো না, হাতে গোনা হয়তো।
কিন্তু আপনি এজ এ হাজবেন্ড তার তো খোঁজ রাখার চেষ্টা অবশ্যই করতেন, আপনি যে ধরনের মানুষ।
হ্যাঁ,
তো আপনি কি এমন কোন তথ্য বা এমন কোন ব্যাপার আপনি জেনেছিলেন কিনা যে হৃদয় অন্য কোন মানুষের সাথে মিশতে পছন্দ করছে বা কাউকে তার ভালো লাগছে?
এটা আসলে আমি মনে করতাম না, কারণ
এরকম এরকম কোন ইনফরমেশন বা এরকম কোনো কিছু আপনি দেখেননি? মোট কথা,
দেখবো কিভাবে, সে তো আমার সাথেই থাকতো না। আমি
তারপরেও বউরা সবসময় চাই কিন্তু যে তার স্বামী বাইরে কি করছে, যদিও আপনারা আলাদা আলাদা থাকছেন অনেক সময় হয়।
আপনি বলেন, আমার হাজবেন্ড যখন আমাকে ছেড়ে ঢাকার বাইরে চলে যায়, আমি তাকে ঢাকার বাইরে গোয়েন্দা কোথা থেকে পাঠাবো? এটা বলেন আপনি আমাকে, আমি কি গোয়েন্দা ঠিক করে পাঠাবো সে কোথায় যাচ্ছে?
আপনার চোখে এমন কিছু চোখে পড়ে নাই? আপনার এমনিতে এমন কোনো কিছু চোখে পড়ে নাই?
না, আমার চোখে পড়ে নাই। আমি তাকে এই ব্যাপারে কোনো, আমি সত্যি কথা বলতে এই ব্যাপারে তাকে কোনো সন্দেহ করতে চাই না। আমি যেটা দেখি নাই জানি না, আমি সেটা নিয়েও কথা বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলবো, যে জিনিসটা আমার চোখের মধ্যে পড়ছে, হৃদয় যে মানুষটা ছিল, যে ভালোবাসাটা দেখাইছে, যে কেয়ারিংটা দেখাইছে, যে রেসপেক্টটা আমাকে দেখাইছে, হৃদয় বিয়ের 2 মাস পর থেকে এগুলো সব উঠে গেছে।
এরপর আপনি যে প্রশ্নটা আপনাকে এর আগেও করেছিলাম যে শেষ 3-4 মাস কখন থেকে আপনি টের পেলেন যে আপনার সংসারটা ভাঙতে বসেছে?
কারণ কারণ 3-4 মাস ধরে যখন দেখি সে বারবার আমাকে ফেলে ফেলে চলে যায়, এবং সে তার মতো 15-20 দিন আলাদা আলাদা থেকে সে একটা সময় রিয়েলাইজ করে যে আমার ভুল হয়ে গেছে, আমি আর এটা করব না, তখন সে আমার আসে, আমার কাছে এসে অনেক মাফ চায়, অনেক কান্নাকাটি করে যে যা।
তোর মতো সাধ্য কি আমার ছুটি তোর পিছনে, মন বলি তুই ফিরে যা, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে, কি কারণ কারণ এত করিস চাল তো, ভালো লাগে না তো টানাও যাতন সার, না তুই বল না কেন এ ছাড়না, ও মন তুই বল না ভালোবাসি বল না, বল না তুই বল না ভুলে গিয়ে ছাড় না, একবার শুধু বল না ভালোবাসি বল না। সেই কথা কত যে কথা বলিস, শুধু বলিস না মন কি করে, ভালোবাসা প্রেম প্রীতি কত কিছু বুঝিস, শুধু বুঝিস না মন কি চায়, কি কারণ অকারণ এত করিস চাল তো, ভালো লাগে না তো টানাও যাতন সার, না তুই বল না কেন এ ছাড়না, ও মন তুই বল না ভালোবাসি বল না, ভালোবাসি বল না, বল না তুই গিয়ে চলো না, এক
একবার শুধু বল না ভালোবাসি বল না দিলাম খুলে দেখিস না তো ফিরে তোর মন বোঝাবি সন্ধ্যায় হৃদয়টাও রেখেছি জমা তাই তো আসি ফিরে আর কিছুই দেবার তো নাই কি কারণ অকারণ এত করিস চাল তো ভালো লাগে না তো টানাও চাটন সারা বল না তুই বল না কেন এ ছাল না ও মন তুই বল না ভালোবাসি বল না ছিল না একবার শুধু বল না ভালোবাসি বল না তোরে বলি যত তুই চলেছিস তোর মতো সাধ্য কি আমার ছুটি তোর পিছনে মন বলি তুই ফিরে যা মন ছাড়া কি যায় রে বাঁচা তুই ছাড়া কে আর আছে জীবনে
আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি আর তোমার কাছ থেকে দূরে থাকব না আমি অনেক সময় জেদ করে রাগ করে কাজগুলি করি তখন স্বাভাবিক আমি তার ওয়াইফ যত কিছুই হাজবেন্ড করো একটা সময় কিন্তু মন গলে যায় একটা মেয়ের তাই না আমারও মন গলে যেত আমার হাজবেন্ডের প্রতি আমি সব ভুলে যেতাম ঠিক করে ফেলতাম কিন্তু সেই মানুষটা যখন কোরআন শরীফ ছুঁয়ে এই কথাগুলি বলে কেঁদে কেঁদে কথাগুলি বলে জড়াই ধরে এই কথাগুলি বলে তখন তো আমি বিশ্বাস অবশ্যই করব এবং এই বিশ্বাসটা যখন সে আবার 15 দিন 10 দিন পর ভুলে যায় তখন আমি তাকে বার এই নিয়ে 4-5 বার হয়েছে তাহলে আমি আমার বিশ্বাসটা কোন দিক দিয়ে আসবে আপনি আমাকে বলেন
আমি যতটুকু শুনলাম যে হৃদয়ের খালা খালুকে আপনি পেয়েছিলেন ইনফ্যাক্ট তারা আপনার উকিল বাবা ছিলেন এই ব্যাপারগুলো নিয়ে কি তাদের সাথে কখনো কোনো কথা হয়েছে আপনার
আমাদের অলওয়েজ বিয়েতে যারা ছিল সব সময় আমরা সবাই মিলে হৃদয়ের সাথে বসতে চাই সব সময় আমরা হৃদয়কে বুঝাইতে চাই
ইভেন হৃদয়ের খালা খালু পর্যন্ত
হ্যাঁ কারণ তারাই তো বিয়ে দিয়ে দিয়েছে হৃদয়ের দুই খালা খালু আরেক খালা খালু যারা আমাদের উকিল বাবা মা ছিলেন আমার মা আমার ফ্যামিলি সবাই মিলে আমরা 3-4 মাস ধরে অনেক ট্রাই করেছি
হৃদয় তার খালা খালুর সাথে ইনফেক্ট বসতে চাইতো না
ও তো আমি একটা কথাই বললাম ও ওর ফ্যামিলির কাউকে মানে না এখন আমার কথা হলো হৃদয় ইম্যাচিউর আমি তো ইম্যাচিউর না আমার কথা হলো আমার যতটুকু দায়িত্ব আমি তাদের সাথে যোগাযোগ রাখবো কথা বলবো
সিদ্ধান্তটা কিভাবে নিলেন ডিভোর্সের মতো এত বড় একটা ব্যাপার
4-5 মাস যখন এগুলি চলতেছে তো চলতেছে আমরা ফ্যামিলিরা সবাই মিলে ঠিকঠাক করতে চাচ্ছিলাম 3-4 বার অলরেডি মিটিং হয়েছে সবাই মিলে বসতেও চাইছে হৃদয় যা বলা হয়েছে হৃদয় কারোর কথা শুনত না লাস্ট মুহূর্তে ডিভোর্সের কয়েকদিন আগেও যখন আমরা বসছি ফ্যামিলি সবাই মিলে কথা হয়েছে সবাই মিলে হৃদয়কে বোঝানোর চেষ্টা করেছে হৃদয় এক কথাই বলে আমি কাউর কথা শুনবো না আমি কোন মুরব্বীর কথা শুনবো না সুজানা যদি আমার কথা মতো চলতে পারে সংসার হবে নাহলে সংসার হবে না পৃথিবীতে কি কখনো কোথাও লেখা আছে পুরুষ যা বলবে 100% তার মতো চলতে হবে একটা ওয়াইফের কোনো সে নাই এবং সে যখন আমার ব্যাপারে অনেক ব্লেম দিল মিথ্যা ব্লেম যেই ব্লেম গুলি দিল সেগুলি আমার ফ্যামিলি
সেগুলো কি ফ্যামিলি মিটিং এ দিয়েছিল
হ্যাঁ ফ্যামিলি
কি ছিল কথাগুলো
যেমন এগুলো আসলে বললে আসলে বলে আসলে এগুলি বলে আর লাভ নেই যা হওয়ার হয়ে গেছে আসলে এগুলি বললেও কি লাভ এখন বলেন বললেও হৃদয় তখন হয়তো ওর কষ্ট লাগবে খারাপ লাগবে এগুলি আমি বলছি রাগের মাথায় হোক জেদ করে হোক যেই হোক যেই হোক, এখন বললে ও হয়তো কষ্ট পাবে কেন আমি এগুলি বললাম। শুধু আমি একটা কথাই বলবো যে কখনই কোনো হাজবেন্ড তার ওয়াইফকে কখনই এতটাই ছোট করা উচিত না, তার ক্যারেক্টার খারাপ নিয়ে, তার চরিত্র খারাপ নিয়ে, যেই মেয়ে তার এত টেক কেয়ার করে তাকে বলে সাংসারিক না। তো আমাদের যখন ডিভোর্স হয়ে যেদিন যাবে আর কয়েকদিন আগে যখন মিটিং হলো, তখন আমি খুবই অবাক হয়ে গেলাম, খুবই অবাক হয়ে গেলাম যে মানুষটা আমাকে তিন বছরে এত ভালোবাসা দেখাইলো, যে মানুষটা মুখে মুখে সারাক্ষণই ভালোবাসি 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 বলে, সেই মানুষটা তো ভালোবাসা আমাকেই দেখাতে পারলো না, আমাকেই রেসপেক্ট করতে পারলো না, শুধু মানুষের সামনেই বলে গেল ভালোবাসা। মানুষের সামনে ভালোবাসা বলে গেলেই তো শুধু ভালোবাসা হয়ে যায় না, সে যদি আমাকে সত্যিকারেরই ভালোবাসতো তাহলে কি সে কখনোই আমাকে নিয়ে এত মিথ্যা অপবাদ দিতে পারত? সে আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে, যেখানে আমার ফ্যামিলিরাও সাক্ষী ছিল, সেটা আমার জন্য অনেক কষ্ট করছিল যে একটা মানুষ যে আমাকে বলতো আমার মতো ভালো মেয়ে হয় না, আমি প্রচন্ড ভালো একটা মেয়ে, আমি তার লাইফে যে পরিমাণ চেঞ্জ করছি, তার লাইফটা যে সুন্দর করে গুছাই দিছে, সে আমার কৃতজ্ঞতা কখনোই ভুলবে না, তাহলে সেই মানুষ ডিভোর্সের আগে কিভাবে আমাকে এত মিথ্যা অপবাদ দিতে পারে? আমি সেই কষ্টটা আসলে নিতে পারতেছিলাম না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, অনেক অনেক মুরব্বীদের কথা শুনে অনেক ভেবে দেখেছি যে আরেকটু চেষ্টা করি, অনেকবার যখন চেষ্টা করেছি আরেকটু চেষ্টা করি দেখি কি হয়, কিন্তু আমি যখন দেখলাম তার মধ্যে সে চেষ্টাই নাই, সে তার মধ্যে সে চেষ্টাই নেই, সে শুধু একই কথা বলে যায়। এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপার, এটা আমরা আমরা কথা বলবো, তাহলে ভাই আমরা বিয়ে করার সময় কি শুধু আমরা আমরা বিয়ে করেছিলাম নাকি গার্জিয়ান নিয়ে বিয়ে করেছিলাম? তাহলে আজকে গার্জিয়ানদেরকে সে এক ফোঁটা ভ্যালু দিচ্ছে না কেন? আজকে যদি গার্জিয়ান ছাড়া আমার হাজবেন্ড আমার সাথে কথা বলে সব ঠিক করত তাহলে তো ঠিকই হয়ে যেত। এর আগে যে আমরা চার পাঁচবার বসছি ঠিক করার জন্য, কখনোই তো ঠিক হয়নি। তাহলে এখনো পর্যন্ত হৃদয় বলে আমাকে ভালোবাসে। একটা মানুষ একটা মানুষকে যদি এতই ভালোবাসে, সেই মানুষটাকে কি সে কখনোই ছেড়ে চলে যেতে পারে? একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বাইরের থেকে মানুষ মিডিয়ার মেয়েদেরকে নিয়ে অনেক বাজে কথা বলে, বাইরেরও অনেক মেয়ের বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে, কোনো মেয়ে কখনোই চায় না তার সংসারটা ভাঙুক, কোনো মেয়ে কখনোই চায় না তার জীবনটা ধ্বংস হোক, সে সবসময় মনে প্রাণে চায় আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করি। কিন্তু একটা চরম সীমানায় যখন চলে যায় যে মেয়েটা পিসি পাচ্ছে না, শুধু কষ্ট পাচ্ছে, মেন্টাল টর্চার পাচ্ছে, সেখানে কিন্তু আর আর হয়তো সংসার করা সম্ভব না। আমি হয়তো অন্যান্য মেয়েদের মতো নেগেটিভ চিন্তা করব না যে কষ্ট পেতে পেতে সুইসাইড করব। আমি আমার লাইফটাকে ওইভাবে ধ্বংস করতে চাই না, কারণ আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, আমার বাবা নেই আমার মাকে ভালোবাসি, আমি তাদেরকে কষ্ট দিয়ে কিছু করতে চাই না।
ডিভোর্স হওয়ার কতদিন আগে আপনি সিদ্ধান্ত নিলেন ডিভোর্স করতে চলেছেন?
ডিভোর্সের চার পাঁচ দিন আগে মিউচুয়াল ভাবে আমরা ফ্যামিলি সবাই বসছি, ওখানে হৃদয় আমার ব্যাপারে কথা বলেছে, আমিও কথা বলেছি। হৃদয় খুব ঠান্ডা মাথায় নিজেই বলল আমি এখানে সংসার করব না, আমি ডিভোর্স চাই। তখন আমি
ডিভোর্স চাই এই কথাটা কে আগে বলেছিল?
হৃদয়।
আপনার সেই সময় কোনো খারাপ লাগা যখন সে ফাইনালি বলল যে আমি আসলে ডিভোর্স চাই? আমার কাছে মনে হয় না যে আপনি কখনো ডিভোর্সের মতো ব্যাপারটা আপনি চেয়েছিলেন।
আমি অনেক অবাক হয়ে গেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম যে আমি কখনোই কল্পনাই করিনি যে মানুষটা আমাকে এত বছর এত ভালোবাসা দেখাইছে, যে মানুষটা আমাকে যারা পৃথিবী কিছু বুঝতো না তার আশেপাশে কোনো আপন মানুষ ছিল না, সে আমাকে বলতো যে আমার বিপদ হলে সুজানে পৃথিবীতে কেউ আসবে না তুমি ছাড়া, যেই মানুষটার এত বিশ্বাস আমার প্রতি ছিল সে এক নিমিষের মধ্যে বলে দিতে পারে আমি আর সংসার চাই না, আমি সংসার চাই না, আমি ডিভোর্স চাই। তখন আমাকে সবাই জিজ্ঞেস করছে যে তুমি কি চাও? আমি সবাইকে ডাইরেক্ট একটা কথাই বলছি, আমি বিয়ের আগেও বলছি আমি সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে একটা কথাই বলছি, আল্লাহ আমি যাকে বিয়ে করব আমি মরার আগ পর্যন্ত আমি তার সাথে সংসার করতে চাই। ইভেন ডিভোর্সের আগ পর্যন্ত আমি সারাক্ষণ নামাজ পড়ে আল্লাহর কাছে একটা দোয়া করছি, আমি আমার হাজবেন্ডকে চাই, আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরাই দাও। ভাগ্য যদি লিখে না রাখে তাহলে তো আমার করার কিছু নাই। হৃদয় যখন এই কথাটা বলেই ফেললো তখন আমিও বলছি ঠিক আছে, হৃদয় যদি এখন মনে করে ও আমার সাথে থেকে হ্যাপি না, হৃদয় যদি মনে করে যে আমাকে ওর সহ্য করতে পারতেছে না, ও আমাকে এত মিথ্যা অপবাদ মিথ্যা ব্লেম দিচ্ছে, যেই ছেলে এত অল্প সময় আমাকে এত ব্লেম দিতে পারে তিন বছরের কৃতজ্ঞতা ভুলে যেতে পারে, আমাকে সহ্য করতে না পারে, তাহলে সেই ছেলের সাথে আমি কেন জোর করে সংসার করব? আজকে হয়তো আমি জোর করে তার সাথে সংসার করব, ছয়টা মাস পর তো সে একই জিনিস করতে পারে, এক বছর পর তো একই জিনিস করতে পারে। আল্লাহ না করুক আমরা হয়তো একটা সময় বাচ্চা নিতাম, সেই এর পরেও তো হৃদয় আমার সাথে একটা সময় এরকম করতে পারে, তখন আমার লাইফটা কিরকম হতো? তখন আমার লাইফটা কিরকম হতো? তখন আমাকে কে টেক কেয়ার করত? আমি অ্যাটলিস্ট এটা ভাবছিলাম, হৃদয় রাগ হোক জেদ হোক যাই হোক, ও এত ভালোবাসা দেখায়, এত ভালোবাসা থাকে, ও জীবন আমাকে ডিভোর্স দেবে এটা আমি কল্পনা করিনি। আমি আমি শুধু মিলাতেই পারি না, আমি কোনোভাবেই মিলাতে পারি না। এই মানুষটা সারাক্ষণ মানুষকে শোনায় আমি আমাকে ভালোবাসে, সারাক্ষণ মানুষকে বুঝে। হৃদয়ের ফ্যান ক্লাবে আপনি শুধু একটা স্ট্যাটাস দেখেন, সেখানে বলেছিল আমার ওয়াইফ আমাকে যতই ভুল বুঝুক আমি আমার লাস্ট নিঃশ্বাস পর্যন্ত আমি সুজানাকে জীবনে ছাড়ব না। কোথায় গেল হৃদয়ের সেসব কথা, যেখানে হৃদয় কোরআন শরীফ ছুঁয়ে আমাকে বলছিল মরার আগ পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না? কোথায় গেল হৃদয়ের সেই কথা? দুনিয়ার মানুষকে বলতো সুজানা আমার জীবনটাকে এত সুন্দর করে সাজায় দিয়েছে, পৃথিবীতে আমি কিচ্ছু চাই না, আমি সুজানাকে চাই। কোথায় গেল হৃদয়ের সেই সব কথা?
আপনার কাছে কি এখনো মনে হচ্ছে না যে হৃদয় আপনাকে ছাড়া খারাপ আছে? আপনি বারবার বলছিলেন যে হৃদয় একটু ইম্যাচিউরড, তো আপনার কাছে
হৃদয় আসলে অনেক ইম্যাচিউরড,
তো এরকম ধরনের একটা ছেলের কাছ থেকে হয়তো ব্যাপারটা সরাসরি হ্যান্ডেল না করে একটু টেকনিক্যাল ওয়েতে আপনি কি কাজটা করতে পারতেন কিনা? কিন্তু আপনার কি মনে হয় না যে হৃদয় আপনাকে ছাড়া আসলেই ভালো নেই? আমরা হৃদয়ের লাস্ট একটা ভিডিও দেখেছিলাম, উনি আপলোড করেছিলেন তার ফেসবুক ফ্যান পেজে, সেখানে উনাকে অনেক বিমর্ষ দেখাচ্ছিল এবং মনে হচ্ছিল যে উনি খুব কান্নাকাটি করে। না না, এটা রিসেন্টলি জাস্ট ডিভোর্স হওয়ার পর দুই তিন দিন আগে সে একটা ভিডিও আপলোড করেছে যেখানে সে সত্যতা স্বীকার করছে ডিভোর্সে। তো সেখানে আমরা ভিডিওটা দেখার সময় আমরা খেয়াল করেছিলাম যে তাকে খুব বিমর্ষ মনে হচ্ছিল এবং সে কোনোভাবে আপনাকে কোনো দিক দিয়ে সে দায়ী করে নাই। সে মানে সে বারবার বলছিল, মানে তার কথা শুনে মনে হচ্ছিল সে আসলে খুব বিধ্বস্ত।
হ্যাঁ হ্যাঁ, কারণ আমি আমার হাজবেন্ডকে চিনি, আমি ওকে অনেক ভালো করে চিনি। ও যখন অনেক রাগ জেদ নিয়ে থাকে, অনেক রাগ জেদ নিয়ে ও যা খুশি করে ফেলতে পারে, ওর যখন যা মনে সবকিছু করে ফেলতে পারে। কিন্তু ও যখন একটা সময় ওর মাথা ঠান্ডা হয়, অনেকদিন সময় পার হয়, সে তখন যখন রিয়েলাইজ করে, ও তখন আমার কাছে এসে মাফ চায় যে আমি রাগের মাথায় এটা করছি, আমি জেদ করে এটা করছি, আমাকে আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। ও হয়তো সেই ভালোবাসার মূল্য নাই যে ভালোবাসাকে মানুষ যে কোনো নিমিষের মধ্যে ছেড়ে দিতে পারে। সত্যিকারের ভালোবাসা কখনোই কোনো মানুষকে ছাড়া চলতে পারে না। আমি যে হৃদয়কে যখন চিনছি, হৃদয়ের পাশে কেউ কখনো ছিল না। হৃদয় নিজেই বলতো আমার বিপদে, আমার খারাপ সময়ে, আমার যতই তিন বছর লাইফে যতই খারাপ সময় গেছে, সুজান একটা মাত্র মানুষ যে আমার পাশে ছিল সব সময়। আমার ফ্যামিলি পর্যন্ত আমার পাশে ছিল না, সুজান আমার পাশে ছিল। তাহলে যেই মানুষটার পাশে আমি সারা জীবন ছিলাম, সেই মানুষটা তাহলে এত একটু হলো যদি মনে থাকতো, সেই মানুষটা আমাকে কখনোই ডিভোর্স দিতে পারত না। আমি একটা মেয়ে, অনেক অভিমানী হয়, অনেক রাগ হয়, আমরা সব মেয়েরাই জানি, সব মেয়েরাই জানি আমরা অনেক অভিমানী থাকি, রাগ থাকে, কিন্তু হাজবেন্ডের একটু ভালোবাসা পেলে আমরা সব ভুলে যাই। আমি যদি রাগ করেই থাকতাম, অভিমান করেই থাকতাম, বা জেদ করেই বলতাম তোমার সাথে সংসার করবো না, আমার হাজবেন্ডকে পারত না আমার কাছে এসে সুজানা আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিবই না, তুমি যতই দিবই না আমি তোমার সাথে থাকবো, কই আমার হাজবেন্ডকে একবারও বলছে?
এটা হয়তো হৃদয় বলে নাই, কিন্তু ব্যাপারটা তো সুজানে এমনও হতে পারত যে আপনি নিজেও বলেছেন যে হৃদয়ের থেকে আপনি বেশি পরিণত, বা আপনার আচরণ প্রথম থেকে এমন ছিল। হৃদয় যত সহজেই আপনাকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়েছিল, আপনার সাথে প্রেম করার সিদ্ধান্ত নিয়েছিল, আপনি কিন্তু খুব সহজেই সিদ্ধান্তে আসতে চাননি, আপনি অনেক কিছু চিন্তা করেছেন। তো আপনি কেন সেই সময়টা শেষের দিকেও কেন নিলেন না? কেন সেই সময় তাকে অভিভাবকের মতো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন না, তাকে একটু সময় দিলেন না?
হ্যাঁ, কারণ আমি এই কারণে দেইনি, কারণ যেই ছেলেটা তিন বছর বিয়ের এক দুই মাসও যেই ছেলেটা আমার কথা শুনত, আমি কিছু বললে বুঝত, লাস্ট তিন চার মাস হৃদয়কে আমি কোনো কথাই শোনাতে পারতাম না। আমি চাইতাম যে আমার হাজবেন্ড যেখানে আমাকে এত আমার কথা শুনত সুন্দরভাবে, আমার কথা মানত সুন্দরভাবে এবং এটাও বলতো তুমি আমার ভালো চ আমি জানি, তাহলে লাস্ট তিন চার মাস আমার হাজবেন্ড আমার কথাই শুনত না। ও প্রচন্ড প্রচন্ড জেদি টাইপের একটা ছেলে, ও যতটুকু উপরে চুপচাপ ঠান্ডা ও মন ও নর্মালি অনেক জেদি একটা ছেলে। ও কোনোভাবেই আমার সাথে কথা বলে ঠিকঠাক করতে চাইত না। ও আমার সাথে কথা বলে যেসব কথা বলতো সব ইমেচুর টাইপের কথা বলতো, যুক্তি দিয়ে কোনো কথা বলতো না। তাহলে আমি কিভাবে চেষ্টা করবো? একটা মানুষ তো তাকে চেষ্টা করে যে তার কথা শুনে। আজকে যদি আমার বাবা মা আমাকে কিছু বলে আমি যদি শুনি, আমার বাবা মা অবশ্যই আমাকে শাসন করবে। আর আমি যদি আমার বাবা মাকে কথাই না শুনি, আমি তাদেরকে নাই মানি, তারা আমাকে কিভাবে বুঝাবে সেটা বলেন।
আপনার ডিভোর্স দেওয়া দুই থেকে তিন দিন হয়েছে, খুবই অল্প সময় আগে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন বা সে আপনাকে দিয়েছে। এই দুই তিন দিনে কখনো কি মনে হয়েছে যে কাজটা আমি ঠিক করি নাই বা তার প্রতি এখনো কোনো ভালোবাসা বা ভালো লাগা, সেই ব্যাপারগুলো যদি একটু বলতেন? আমাদের কাছে এখনো মনে হয় হৃদয়ের স্ট্যাটাস, হৃদয়ের ব্যাপার এখনো মনে হয় যে সে আপনার প্রতি অনেক বেশি তার ভালোবাসা প্রবণ মনটা আপনার প্রতি কাজ করে।
এটা আপনাদের কাছে মনে হয়, এটা আমার কাছে মনে হয় না। কারণ হৃদয় যেভাবে ফেসবুকে ফ্যান ক্লাবে যেভাবে দিয়ে আসছে, যেভাবে বলে, হৃদয় মানুষকে বুঝায়, সেই ফিলিং সেই বুঝাটা আমি নিজের চোখে কখনো দেখিনি। আমার কথা হলো হৃদয় ফ্যান ক্লাবে যেভাবে কথাটা বলল, ফেসবুকে যেভাবে কথাটা বলে, ইন্টারভিউতে যেভাবে কথা বলে, সে আমার সামনে কেন এই কথাটা কখনো বলে না? সে ফ্যান ক্লাবে যেভাবে মানুষকে ভালোবাসাটা দেখায়, সেই ভালোবাসাটা সে আমাকে দেখায় না কেন, আমাকে বলে না কেন? মানুষ এগুলি দেখবে, মানুষ কমেন্ট করবে, ভালো কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে, সব করবে, তাহলে সেই ভালোবাসা যে আসল মানুষ তাকে কেন দেখায় না? আমার কথা হলো আমার হাজবেন্ডকে আমি চিনি, লোক দেখানো ভালোবাসা আমি পছন্দ করি না। যার মনে রিয়েল ভালোবাসা সে তার ওয়াইফকে দেখাবে।
ইয়েস লিসেনার্স, আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ এবং আজকের ভালোবাসার বাংলাদেশের হট সিট অলঙ্কৃত করেছেন মডেল এবং অভিনেত্রী সুজানা। সুজানা তার জীবনের কথা বলছেন এবং তার জীবনের কথা বলতে গিয়ে যে মানুষটির কথা বারে বারে বিভিন্ন ভাবে উপস্থাপিত হচ্ছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হৃদয় খান। হৃদয় খান যখন গান করে, স্পেশালি হৃদয় খানের কিছু গান আছে মনে হচ্ছে যে পুরো খলিচাটা যেন প্লেটে করে দিয়ে এসে হাজির করতে পারেন। এতই তার গানের মধ্যে দরদ, এতই তার গানের মধ্যে ভালোবাসা, এতই তার গানের মধ্যে সেই পেইনটা আমরা অনুভব করতে পারি তার গানগুলো শুনলে। এবং সেই মানুষটিও যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে ভালো নয় সেটা বুঝতেও আসলে বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না। হৃদয় খানকে বিভিন্নভাবে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কমিউনিকেট করার চেষ্টা করেছে এই হৃদয় খান এবং সুজানার সেপারেশনের পর, কিন্তু হৃদয় খান কোথাও কিন্তু সেইভাবে যোগাযোগ করেননি। বরং তিনি তার স্ট্যাটাসে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি বলেছেন যে লাস্ট সিক্স এপ্রিল তারা প্রচন্ড ভালোবেসে বিয়ে করেছিলেন, বাট বিয়ে করার পরে লাস্ট সিক্স এপ্রিল তারা সেপারেশনে গেছেন এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ। ইমা রয়েছে আপনাদের সঙ্গে, আরো কিছুটা সময় আছে আপনাদের সঙ্গে। এবং বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এবং 16260 তো আছে বন্ধু। লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে ফেসবুকে আছে আমাদের সঙ্গে মিজানুর রহমান, ফাত্তারুর রহমান আছেন আমাদের সঙ্গে, MD আমির, হাসিব আছেন খিলকেট থেকে, তানভীর রানা আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন, হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত।
হারিয়ে গেছে প্রথম প্রেমে, টুকরো হওয়া মন চলতে চলতে হারিয়ে গেছে তোমার আমার এই জীবন। অনেক কিছু হারিয়ে যাচ্ছে, তাই বলে ভালোবাসাটা কখনোই হারিয়ে যাবে না। ভালোবাসা এমন একটা জিনিস কখনো হারিয়ে যায় না, হয়তো ভুল বোঝাবুঝি হয়ে থাকে কিছু একটা সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য, কিন্তু তারপর সব ঠিক হয়ে যায়। আর বন্ধুরা অবশ্যই কানেক্টেড হবেন, আমি বারবার করে বলছি www.facebook.com/thakafm90.4 এ। এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে খন্দকার জামাল, আছেন আমাদের সঙ্গে সীমান্ত, ইসলাম উজ্জ্বল আছেন, এস কে সঞ্জয় আছেন, এস এম তুষার, টিএনকে আছেন, ইউনুসমি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মাকুম তানভীর, আমি সেই হৃদয় আছেন, আমিনুল ইসলাম রনি, মেহেদি হাসান শিবলু আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি ইলিয়াস, প্রিন্স জাহিদ আছেন, শাওন আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি জাকির মাহমুদ, মেয়ে তেরা হিরো আছেন আমাদের সঙ্গে, আফসানা জামান মিমি আছেন, ব্রোজ আবির আছেন আমাদের সঙ্গে, তানজিমুল ইসলাম তুহিন, এমডি নিয়ামত মাহমুদ আছেন আমাদের সঙ্গে, মিজানুর রহমান, কাজী সালামউদ্দিন, মোস্তাক সাহা, আরমান হোসেন মিলন, মাজহারুল ইসলাম, আলিম হোসেন লিজন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আহমেদ শিমুল, রাকিবুল হাসান রাজীব আছেন, এমডি স্বপ্নীল নীল, তানভীর আহমেদ সোহান, সজীব আহমেদ বিজয়, এমডি জাকির মাহমুদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন খন্দকার জামাল সাহ, আরো অনেকেই আছেন, আরো অনেক কমেন্ট আমি পড়বো। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন www.facebook.com/thakafm90.4 এ, হাতে কিন্তু আর বেশি সময় নেই, সো বন্ধু অবশ্যই আপনি আপনার কমেন্টে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমি আছি আপনার কমেন্টের প্রত্যাশায়। আর অনেকেই আছেন রুবায়াত আরফিন সহ আরো অনেকে আছেন, আরো অনেক কথা হবে, গল্প তো এখনো শেষ হয়নি, আর অনেক কিছুই বাকি আছে। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
কিছু বলছো আর মন বলছো না, কত কিছু
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রাত 1:14, আরো কিছুক্ষণ সময় আপনাদের সঙ্গে আছি আমরা। সো বন্ধু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 এবং 16260 তো আছে বন্ধু, লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার ইচ্ছেন, আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। সৈকত ভুইয়া আছেন আমাদের সঙ্গে, এম ডি ইলিয়াস হোসেন আছেন আমাদের সঙ্গে, সাব্বির হোসেন, সাকিব, রাকিব চৌধুরী, এম ডি মিজানুর রহমান শান্ত আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এম ডি আতিক হোসেন, আরো যারা আছেন অনেকে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, শাকিল খান আছেন, সুশান্ত বালক আছেন আমাদের সঙ্গে, আরো আছেন টুটুল, সোহেল, এম ডি স্বপন, নীল আছেন আমাদের সঙ্গে, স্বপ্নের সাগর, আসিফ আহমেদ আলিম, অস্পর্শের বাইরে এম ডি আতিক হাসান, ডি আর হিমেল খান সহ আরো অনেকেই আছেন, সবাই অপেক্ষা করছেন যে শেষটা কি হচ্ছে অবশ্যই আমি জানাবো বন্ধু। আর আপনি কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ফেসবুকে www.facebook.com/thakafm90.4 আর অবশ্যই সেখানে যে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টে আপনি আপনার কমেন্টই করবেন, আর 16260 তো আছে, লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো আছেন স্মেল অফ লাভ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে সুশান্ত খান আছেন, এম ডি দেলোয়ার হোসেন, তানজিনা হোসেন আছেন, জাকারিয়া বাদশাহ, কামরুল হোসেন, অর্ণব আহসান, এম ডি মো আছেন আমাদের সঙ্গে, বুজ বালক, জুনায়দ আহমেদ, সোহাগি জাহান আছেন, শিকদার আফিন, সুজানা, সুহানা খান জয় আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এ আর আকাশ, সাইফুল ইসলাম আছেন, মুনমুন সরকার, ফারাবি হাফিজ, এম ডি জাকারিয়া আহমেদ, নাসির হোসেন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মিজানুর রহমান শান্ত, অদৃশ্য প্রেমিক আছেন আমাদের সঙ্গে, অদৃশ্য প্রেমিক আলমগীর আছেন, হৃদয়হীন সাগর সহ আরো অনেকেই আছেন। আরো অনেক বেশি কমেন্ট রয়েছে, কমেন্টগুলো অবশ্যই আমি পড়ার চেষ্টা করবো এবং যাদের কমেন্ট আমি পড়তে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সময় আর নিচ্ছি না, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি গুরুর কাছে।
ভালোবাসার বাংলাদেশের শ্রোতাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা চেষ্টা করেছি যে কিভাবে হৃদয় খানের সাথে কথা বলা যায়, কিভাবে তার কাছ থেকে আমরা তার বলতে পারি, কারণ আমরা কোনোভাবেই চাই না যে একতরফা কোনো ইনফরমেশন ভালোবাসা বাংলাদেশ স্টুডিও থেকে মানুষের কাছে পৌঁছে যাক, কিন্তু বিভিন্নভাবে তার সাথে ফোনে কমিউনিকেট করে টেক্সট পাঠিয়ে বিভিন্নভাবে চেষ্টা করা গেছে কিন্তু কোনোভাবেই তাকে আমরা কানেক্ট করতে পারিনি। তো এই ছিল ওভারঅল পিকচার, আমরা আবারও মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি।
শেষ কবে আপনার সাথে হৃদয়ের একান্তে কথা হয়েছে?
যেখানে শুধু আপনারা দুইজনই ছিলেন, শেষ কবে?
আমরা সবকিছু ঠিকঠাক করার জন্য 10-12 দিন আগে দেখা করছি।
দেখাটা কোথায় হয়েছিল?
বাইরেই দেখা করেছিলাম, কথা বলেছি।
দেখাটা কি এমন উদ্দেশ্যে হয়েছে যে আপনারা ডিভোর্স করবেন, এর জন্য মিট করছেন?
আমরা দুইজন দেখা করেছিলাম, যদি আমরা কথা বলে সবকিছু ঠিকঠাক করতে পারি আমরা
সংসারটা কন্টিনিউ করবেন।
10-12 দিন আগে আমরা বসছিলাম কথা বলতে,
সেখানে আপনারা শুধু দুইজনই ছিলেন।
হ্যাঁ,
সেই সময়ও আপনি কোনো পজিটিভ কিছু দেখেন নাই?
এর আগে অনেকবার যখন বসছিলাম তখন পজিটিভ দেখছি, বাট লাস্ট 10-12 দিন আগে যখন বসছি পজিটিভ তো দূরের কথা। তার যে ধরনের কথাবার্তা, যে ধরনের ব্যবহার, আমি 1 ফুট আমি আগে হৃদয়কে দেখতে পাইনি। পুরা কথা বলার স্টাইল চেঞ্জ, ব্যবহার চেঞ্জ, ভালোবাসার স্টাইলটাও চেঞ্জ। আমি অনেক আশা নিয়ে তার সাথে দেখা করতে গেছিলাম, যে ও যেরকম বারবার ভুল করে আমার কাছে আসতো, মাফ চাইতো, বারবার চাইতো আমার সাথে সংসারটা টিকার জন্য, আমি ভাবছিলাম ওইভাবে সে আমার সাথে দেখা করতে আসছে। কিন্তু ও যে ধরনের কথাবার্তাগুলি বলতেছিল, যে ধরনের পুরুষত্ব খাটায়, আমার উপর জোর খাটায় কথা বলতেছিল, আমার কাছে মনে হচ্ছিল এটা এ হৃদয় না। আমি এ হৃদয়কে 3 বছর চিনিনি, আমি এ হৃদয়কে 3 বছর কখনো দেখিনি। এখন একটা মানুষের মন থেকে যদি একটা মানুষকে নতুন ভাবে দেখে, নতুন ভাবে চিনে, ওই মানুষটার প্রতি কিভাবে ভালোবাসা আসবে? হ্যাঁ, আমি ভালোবাসি আগের হৃদয়টাকে, বিয়ের আগে যে হৃদয় ছিল আমি এই হৃদয়কে অনেক ভালোবাসি। আমি এখনো বলব আমি ওকে অনেক ভালোবাসি, আমার আগের হৃদয়কে আমি ভালোবাসি।
কেমন কাটছে হৃদয় ছাড়া সময়?
আমি যাই না, আমি এখন এগুলি নিয়ে চিন্তাও করতে চাই না, কারণ আমি মেন্টালি অনেক সিক, আমার মা আমার ফ্যামিলি অনেক কষ্ট পাইছে, আমি আমার ফ্যামিলিকে সময় দিতে চাই, আমার ফ্যামিলির মানুষও আমাকে নিয়ে অনেক টেনশন করে, কারণ আমি অনেক বড় একটা লাইফে কষ্ট পেয়েছি, ধাক্কা পেয়েছি, আমার ফ্যামিলি পুরো মানুষটি পুরো মানুষগুলি আমাকে অনেক সাপোর্ট দিতেছে। তারা টেনশন করে আমি না অসুস্থ হয়ে পড়ি, তারা টেনশন করে আমি না নিজের কোনো ক্ষতি করে ফেলি, কিন্তু আমি জানি আমি যাই কষ্ট পাই যেটাই করে আমি এমন কিছু করব না যেটা আমার ফ্যামিলির জন্য খারাপ হবে, কারণ আমার বাবা নেই, আমার মাকে অনেক ভালোবাসি, আমার মাকে কষ্ট দিয়ে কিছু করব না।
শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু আপনার বলার থাকে?
আমি শ্রোতাদের একটা কথাই বলবো, যে আপনারাও মানুষ, আমরাও মানুষ, মিডিয়ার বাইরেও মানুষের লাইফের অনেক কষ্ট আছে। আমি একটা কথাই বলতে চাই, মানে ভবিষ্যতে যারা কেউ কাউকে ভালোবাসে বিয়ে করে, আমি শুধু একটা কথাই বলবো, যে অনেক চিন্তা ভাবনা করে মানুষকে অন্ধের মতো কখনোই বিশ্বাস করতে হয় না। অনেক চিন্তা ভাবনা করে মানুষের আসলে বিয়ের ডিসিশনটা আসলে যাওয়া উচিত, যেটা আমি অনেক বড় বোকামি করছি। আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন সামনের সময়গুলো আমার অনেক ভালো যায়। আর আমিও চাই হৃদয় অনেক ভালো থাকুক, আমাদের দুজনের জন্য সবাই দোয়া করবে।
হৃদয়ের উদ্দেশ্যে কোন স্পেশাল শেষ কথা যদি আপনার বলার থাকে?
হৃদয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, হৃদয়কে আমি অনেক ভালোবাসছি, মন থেকে সত্যি সত্যি অনেক ভালোবাসছি, অনেক বিশ্বাস করেছি, অনেক বিশ্বাস করে আসলে সংসার জীবনে ছিলাম। হৃদয় যদি আমাকে বুঝতে না পারে আসলে এটা হৃদয়ের ব্যাপার, বাট আমি চাই হৃদয়ে ভালো থাকুক।
অনুষ্ঠান শেষ করছে বন্ধু, একদম শেষ প্রান্তে, এবং অনুষ্ঠানের শেষে এসে আমি একদম শেষবারের মতো কৃতজ্ঞতা প্রকাশ করছি মডেল এবং অভিনেত্রী সুজানাকে আজকের ভালোবাসা বাংলাদেশের হট সিট অলঙ্কৃত করবার জন্য, এবং সবকিছু মিলিয়ে এই হচ্ছে আজকের ভালোবাসার বাংলাদেশের অতিথির উপস্থাপনা। এবং দারুণ এক কষ্ট নিয়ে, একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে বন্ধু, যখন যে মুহূর্তে আমরা স্পষ্টতই বুঝতে পারছি, যেমন সুজানাকে আমরা দেখছি, যে সুজানা তার ভালোবাসার মানুষটির কথা যখন বলছিল, রায়খানের প্রসঙ্গ যখন উঠে আসছিল, তখন স্পষ্টতই প্রতিভাত হচ্ছিল যে কি পরিমাণ ভালোবাসা এখনো মিশে আছে এই মানুষটিকে ঘিরে, কি পরিমাণ ভালোবাসা টান মহব্বত থেকে মানুষটির কাছে হাত বাড়িয়েছিল সারা জীবন এই হাতটি শক্ত করে ধরবে বলে, কি পরিমাণ ভালোবাসায় এখনো সেই মানুষটির জন্য তার দীর্ঘ নিঃশ্বাসে তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, হু হু করে ওঠে তার ভেতরের অন্তরের সে অন্তঃস্থলের
তার প্রতি যে ভালোবাসা আছে সেই সেই জায়গাটাকে ঘিরে। তাই আমি তো আশাবাদী মানুষ, আমি গুরু হেতেশাম সব সময় স্বপ্ন দেখতে পছন্দ করি এবং আমি বিশ্বাস করি ভালোবাসা যখন এত চমৎকার ফরমে দুইজনের মধ্যে এখনো বিদ্যমান, আল্লাহ হয়তো ভালো জানেন যে কখনো আবার আবার না সুরে বাসি বাজে, কখন আবার হয়তো দুইজনের একসাথে হওয়া অথবা চমৎকার ভাবে ভালোবাসার ফুলটা আবার ফুটে যাওয়া, এরকম স্বপ্ন আমি দেখতে পছন্দ করি। কিন্তু বাস্তবতা বলছে দুইজন ফাইনালি সেপারেটেড, দুজনের মধ্যে আর কোন সম্পর্ক আপাত দৃষ্টিতে নেই। অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আজকের এই সম্পর্ককে ঘিরে পোস্টমর্টেম করবার ছুরি চাকু চালানোর কোন ইচ্ছে আমার নেই, তবে আমার কাছে ওভারঅল যেটি মনে হয়েছে, আমার হঠাৎ করে কেন জানি মাইকেল জ্যাকসনের বায়োগ্রাফিটা আমার কানে বাজছে বারবার। মাইকেল জ্যাকসন যে বায়োগ্রাফিতে যেসব কথাগুলো বলছিলেন সেগুলো কেন যেন চোখের সামনে বারবার ভেসে বেড়াচ্ছে। কারণ মাইকেল জ্যাকসন যেভাবে বড় হয়েছেন সেখানে তিনি বলছিলেন যে স্টারডাম এমন একটি ব্যাপার যে স্টারডাম তো আমাকে অনেক কিছু দিয়েছে জীবনে, কিন্তু আমার কাছ থেকে স্টারডাম কেড়ে নিয়েছিল আমার শৈশব এবং কৈশোর, এবং শৈশব কৈশোর কেড়ে নিয়ে হঠাৎ করে মানুষটি ছোটবেলা থেকে একবারে এক লহমায় যুবা বয়সে পৌঁছে যায়, যে কারণে আমার মধ্যে কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়। তখন কোথায় না কোথায় মনে হচ্ছে যে সবসময় আমার বুকের ভেতরটা মধ্যে একটা হাহাকার কাজ করে, ভেতরটা কেমন যেন সময় খালি খালি হয়ে থাকে, সবসময় মনে হয়েছে যে পৃথিবীর কোন কোনাতে গেলে, কার কাছে গেলে, কোন জায়গায় আশ্রয় নিলে আমার এই হাহাকার, আমার একাকিত্ব, আমার এই হুহু করে ওঠা ভেতরটা পরিপূর্ণতা পাবে, এরকম একটি ব্যাপার তার মধ্যে ছিল। এবং আমার কাছে কেন কেন জানি মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, যে হৃদয় খান যেভাবে স্টারডামের ভিতর দিয়ে বড় হয়েছেন একদম আর্লি এজ থেকে, তার ভেতরে অনেক বড় একটি একাকিত্বের জায়গা আছে তার অন্তরের মধ্যে। তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন যে সেই একাকিত্বের জায়গাটা ভরিয়ে দিবে তার ভালোবাসার মানুষ সুজানা, এবং সুজানাও কিন্তু অনেক বেশি ঘরোয়া টাইপের মেয়ে আমি যতটুকু জানি, এবং হৃদয় খানকেও বন্ধু মহলে পরিচিত মহলে বলতে শোনা গেছে যে সুজানা খুবই ঘরোয়া টাইপের মেয়ে এবং সে দারুণ রান্না বান্না করতে পছন্দ করে এবং আমাকে ভালো ভালো ফুড এক্সপ্লোর করাতে পছন্দ করে। এবং আমরাও আমি যখন লাস্ট টাইম কয়েক বছর আগে হৃদয় খান এবং সুজানাকে নিয়ে প্রোগ্রাম করি, তখন সুজানাকে বলতে শুনেছিলাম, তখন সে একটা টাফ টাইম পার করছিল, তার বাবা ক্যান্সার আক্রান্ত এবং বাবাকে নিয়ে প্রাণান্তকর চেষ্টা কিভাবে বাবাকে বলা যায়, সব মিলিয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে একটি ঘরের মেয়ে, বাঙালি মেয়ে যেমন হয় তেমন ভাবেই সে পারিবারিক এই বন্ধনগুলোকে আগলে রাখতে পছন্দ করে। সো সবকিছু নিয়ে মিলেই আমরাও স্বপ্ন দেখেছিলাম, আমরাও আশা করেছিলাম যে দুইজন দুইজনের পরিপূরক হয়ে বাকি জীবনটাকে এরা পার করে দিবে এবং ভবিষ্যতে হৃদয় খান এবং সুজানা এমন একটি এক্সাম্পল সেট করবে যেখানে মানুষ বলতে পছন্দ করবে যে না, বাংলাদেশের মিডিয়া থেকেও এমন কিছু রিলেশনশিপ প্রডিউস করে যেটি নিয়ে আমরা আসলে অহংকার করতে পারি। কিন্তু ফাইনালি সুরে বাসি বাজেনি, এই রিলেশনশিপের অপমৃত্যু ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে, এবং আমার কাছে মনে হয় যে ঘটনাটাকে ঘিরে এই সম্পর্কগুলোর অপমৃত্যু ঘটেছে সেটি খুবই ছোট ছোট ব্যাপার, যেগুলোর মধ্যে বড় কোনো প্রবলেম দুজনের রিলেশনশিপের মধ্যে ছিল না। সামান্য কিছু ব্যাপারগুলো নিয়ে নিজেদের মধ্যে আমিত্বের দ্বন্দ্ব এমন একটি জায়গায় পৌঁছেছে দুজন দুজনের কাছ থেকে দূরে সরে গেছে। বাট আমার এই দূরে সরে যাওয়াটাকে শেষ কথা বলতে বা মেনে নিতে এখনো কষ্ট হচ্ছে, মানতে মন চাচ্ছে না। আমি তাকিয়ে আছি একটা অলৌকিক কিছু ঘটবে ভবিষ্যতে তার আশায়, আমি তাকিয়ে আছি আবারও বলা যায় না সুরেবাসি বাঁচতে পারে সে আশায়, কারণ দুই থেকে ভালোবাসা এখনো মরে যায়নি। আর যদি তা নাই ঘটে অন্তত তারা দুইজন দুইজনের জায়গায় থেকে সুখে থাকুক, ভালো থাকুক এবং নিজেদের জীবনগুলোকে স্বপ্নের চাইতে বড় করে বাঁচুক, সে স্বপ্ন নিয়ে সে প্রত্যাশা নিয়ে সেই সেই দোয়া নিয়ে আমরা আজকের মতো করে আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। এবং যাওয়ার প্রাককালে সেই কণ্ঠস্বর, চলে এসো বন্ধু মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বিদায় বন্ধু।
জীবন্ধু
আপনারা শুনছেন ভালোবাসা বাংলাদেশ। যদিও আর কিছু সময় আছে আমার হাতে, যেতে যেতে কিছু কমেন্ট আমি পড়ে যেতে চাচ্ছি এবং কমেন্ট না পড়তে পারলেও অন্তত পক্ষে নামগুলো পড়ে যেতে চাচ্ছি। সৃজন সরকার এস আছেন আমাদের সঙ্গে, এম বি শানিয়া সানি, এম এইচ সাওয়ান আছেন আমাদের সঙ্গে, আরও ছিলেন হাসান জাহাঙ্গীর, সুজন, অর্ণব হাসান, এফ কে, আনোয়ার হোসেন, আশা মাসুদ আছেন আমাদের সঙ্গে, স্বপ্নীল সাগর, মাহমুদুল ইসলাম, নিরুপমা লামি আছেন, আরও আছেন মুফাজ্জিল হোসেন সহ আরো অনেকেই ছিলেন এবং যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে এবং বিদায় নিতে যেতে যেতে বলে যেতে চাচ্ছি অবশ্যই ভালো থাকবেন, যাকে আমি সঙ্গে থাকবে এবং ভালোবাসাটাকে খুব বেশি বেশি করে ভালোবাসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সামনে বৃহস্পতিবার আবারও কোনো ভালোবাসার বন্ধুকে নিয়ে ভালো কিছু নিয়ে অবশ্যই হাজির হব ভালোবাসার বাংলাদেশ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা ফ্যামের সঙ্গেই থাকবেন।
ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই, পথ ছেড়ে যেতে পারো দূরে, অভিমানে দেবে পারি পুরোটা সাগর, ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ধীরে, জোছনার দীপারিতে আর যেন নেই নেই, মুছে গেছে আর যেন ব্যথা নেই, ভালোবেসে চলে যেও না, ভালোবেসে চলে যেতে নেই, এসেছিল ঝড় শাখা প্রশাখার সাথে, ঝরে গেছে অবুঝ পা।